স্বাগত সবাইকে যারা দেখছেন এই মুহূর্তে জিয়াগো এফএম 94.4 কিংবা শুনছেন এই মুহূর্তে 94.4 ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সিটা আপনার ভীষণ রকম চেনা এবং যে মানুষটা কথা বলছে কারো কারো কাছে হয়তোবা এই মানুষটাও চেনা এবং আমার নামটা হচ্ছে অপূর্ব এবং স্বাগত সবাইকে জিয়াগো এফএম 94.4 এর পক্ষ থেকে আসসালামু আলাইকুম, দিস ইজ মি আর জি অপূর্ব এবং আরো একটা নতুন এপিসোডে আপনাকে স্বাগত। এবং বৃহস্পতিবার আমাদের ভীষণ রকম পছন্দের একটা দিন, কারণ পরের দিন শুক্রবার। প্রথমত দ্বিতীয়ত যদি বলি যে বৃহস্পতিবার মানে হচ্ছে ভূত স্টুডিও। তো যারা প্যারানর্মাল রিলেটেড ঘটনাগুলো শুনতে আমরা ভালোবাসি, যারা ভৌতিক ব্যাপার স্যাপারগুলো যারা আমরা খুব পরিমাণে এনজয় করি, তো তাদের জন্য কিন্তু একটা যদি বলি যে অন্যরকম সময় আগামী দুটো ঘন্টা কাটবে এবং খুব চমৎকার কিছু সময় কাটবে। কারণ আজকে যেই গেস্টরা ওয়েট করছেন তাদের কাছে কিন্তু দুর্দান্ত কিছু ঘটনা ওয়েট করছে, এতটুকু আমরা আপনাকে কনফার্ম করতে পারি। তো ভূত স্টুডিও শুরু হয়ে গেছে, ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। প্রাণ পটাটা চিপস না বিস্কিট খেতে কিন্তু খুবই ইয়ামি এবং বাংলাদেশের স্বনির্ভর বিস্কিট প্রাণ পটাটা, যারা এখন পর্যন্ত ট্রাই করেন নাই কালকে অবশ্যই ডিপার্টমেন্টাল স্টোর থেকে একটা প্রাণ পটাটা নিয়ে আসবেন। তারপর যেটা করবেন আপনি দিনের অবসর আই মিন ইফতারের পরপর কিন্তু ট্রাই করতে ভুলবেন না প্রাণ পটাটা, রাইট? অ্যান্ড ইন দ্য মিন টাইম যেটা আপনাকে বলবো, যদি আপনি পরের পর্বে এখানে আসতে চান মোবাইলের এসএমএস অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। অনেকেরই একটা কমন প্রশ্ন থাকে যে ভূত স্টুডিওতে তো আসতে চাই, গল্পগুলা কিভাবে বলবো, আই মিন ঘটনাগুলা কিভাবে বলবো। খুবই সহজ, আপনার দুয়ের অধিক ঘটনা থাকতে হবে, সেগুলো হতে পারে আপনার নিজের সঙ্গে ঘটা কিংবা কোনো রিলেটিভের কাছ থেকে আপনি জেনেছেন সেই ঘটনাগুলো, রাইট? তো সেই ঘটনাগুলো যেটা করবেন, সিম্পলি যদি আপনার থেকে থাকে দুয়ের অধিক ঘটনা রেজিস্ট্রেশন করে ফেলবেন। এবং রেজিস্ট্রেশন করার আগে আপনাকে মাথায় রাখতে হবে যে ঘটনাগুলো বলবার জন্য কিন্তু আপনাকে ঢাকায় জিয়াগো এফএম এর যে স্টুডিও বাড্ডায় অবস্থিত এখানে সশরীরে আপনাকে আসতে হবে, রাইট? সো অনেকেই প্রশ্ন করেন যে এখানে কি ইমেইলের মাধ্যমে ঘটনা পাঠানো যায় কিনা। না, অন্যান্য এফএম স্টেশন বা ইউটিউব কেন্দ্রিক যে প্ল্যাটফর্মগুলো রয়েছে যেখানে হরর শো ব্রডকাস্ট হয়, তার সঙ্গে জিয়াগো এফএম এর ভূত স্টুডিওর পার্থক্যটা মূলত এখানেই। আমরা বিশ্বাস করি আমাদের যারা লিসেনার, আমাদের যারা শ্রোতা, এই মানুষগুলোর সঙ্গে সরাসরি মুখোমুখি বসে বা সামনাসামনি বসে ঘটনাগুলো শোনার আনন্দ অন্যরকম। যেমন এই মুহূর্তে আমার প্রথম যিনি অতিথি তার সাথে পরিচিত হবে এবং তার কাছ থেকে একের পর এক বেশ কিছু ঘটনা শুনব। তো প্রথম যিনি অতিথি তার সাথে পরিচিত হতে চাই, ভাই আপনার একদম শুরু থেকে আপনার পরিচিতিটা দিয়ে তারপর এক এক করে আপনার ঘটনাগুলো শুনবো একদম ব্রেকলেস ভাবে, চলুন শুরু করি।
ধন্যবাদ ভাইয়া। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, আমি দক্ষিণ মনস্রী থেকে আসছি। তো আমি সরাসরি আমার প্রথম ঘটনায় চলে যাচ্ছি। তো আমার বাড়ি উত্তর পাশে, মানে একদম ফাঁকা জায়গা, ওখানে দুই ধারে হচ্ছে আবাদি জমি, মাঝখান দিয়ে রাস্তা, কিন্তু একটা জায়গা আছে যেখানে আপনার আমাদের আঞ্চলিক ভাষায় ওটা সেটাকে শেওড়া গাছ বলে, ঝোপের মতো, মানে মন্ডু সারা যেরকম আর কি, ওই রকম। এই জায়গাটা নিয়ে অনেক ঘটনা প্রচলিত আছে, যেমন 12টার পরে একটার জোহরের আজানের আগ পর্যন্ত ওইখান দিয়ে কোনো লোক একা যাতায়াত করলে বা দুইজন থাকলেও সমস্যা নাই, দেখা যেত যে এক এক সময় এক এক রকম ঘ্রাণ আসত। আবার আসন নামাজের পর মাগরিবের আগ পর্যন্ত সেম একই কাহিনী, মানে ওই জায়গায় নিয়ে অনেক ঘটনাই আছে আর কি। তো যাকে নিয়ে এই ঘটনা, উনি আমার কাকা। আমার কাকা ছোটকাল থেকেই মানে ওনার ইচ্ছা যে কবিরাজি শিখবে আর কি, ঝাড়ফুঁক। তো এর জন্য মানে ওনার ওস্তাদ বলছিল যে তুমি রাত্রিতে তোমার বাড়ি ব্যতীত অন্য কোথাও থাকতে পারবে না। তো আমার কাকা যখন কাকার শালির বিয়ের সময় কাকা যায়, ওইখানে যাওয়ার পরে বিয়ের অনুষ্ঠানে মোটামুটি লোকজন খাওয়ানো দাওয়ানো থেকে শুরু করে যাবতীয় যা কিছু করা লাগে শেষ করতে 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 প্রায় রাত্রি 2:30 মতো বেজে যায়, কিন্তু কাকার তো বাড়িতেই থাকতে হবে। পরে কাকা মানে সাইকেল, তখন সাইকেলের যুগ ছিল, তো সাইকেল নিয়ে মানে চলে আসবে আর কি, 3টার দিকে রওনা দিয়েছে ওইখান থেকে। রওনা দেওয়ার পর যখন ওই গাছটার ওইখানে আসছে, মানে দুই পাশে তো শুধু আবাদি জমি, কোনো বাড়িঘর নাই, আসার পর মনে হয়েছে যে কে যেন কাকার সাইকেলটাকে মানে রাস্তার মাঝখান থেকে মনে হয় 3-4 হাত উপর দিকে উঠাইয়া মানে রাস্তার নিচে ফালাই দিছে, ওই আবাদি জমির উপরে ফালাই দিছে। মানে কাকা বুঝেই উঠতে পারে নাই যে কি ঘটে গেল মানে তার সাথে। পরে অনেক কষ্টে সাইকেলটা টেনে হেসে রাস্তায় উঠাইছে, উঠানোর পর এখন আর সাইকেল চালাই আসার মতো মানে অবস্থায় কাকা নাই, চালাইতেই পারতেছে না সাইকেলটা, মনে হচ্ছে যে চার পাঁচ মন ভারী হয়ে গেছে। পরে কাকা কষ্ট করে এই সাইকেল মানে হাত দিয়ে টেনে 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 বাড়ি পর্যন্ত নিয়ে আসছে। নিয়ে এসে সেটা বারান্দাতে রাইখা কারোর সাথে কোনো কথাও নাই কিচ্ছু না, রুমে যায় শুয়ে পড়ছে। শোয়ার পরে সকাল থেকেই কাকার অদ্ভুত আচরণ, মানে কেমন যেন বাসায় কথা বলতেছে, এক এক সময় এক এক রকম কথা বলতেছে, গালিগালাজ করতেছে এরকম আর কি। মানে এটা যে আমাদের কাকা, কাকার ভাষা এরকম না বা ব্যবহার এরকম না। তো বাড়ির লোকজন ভাবলো যে এটা অস্বাভাবিক কিছু। তখন আমাদের এলাকার যিনি মসজিদের মুয়াজ্জিন মরহুম হাকিম আলী নানা, তো উনি তখন আর কি কবিরাজি করতেন, এরকম জিন বা কিছু আসর করলে সেই দেখতো আর কি, এগুলা সারাই তো দূর করত। পরে আমার কাকারে মানে তিন চারজনের ধরে রাখা যাইতেছে না, এইরকম শক্তি ওনার শরীরে। তারপরেও জোর করে পূবে পশ্চিম দিকে মাথা দিয়ে পূব দিকে পা দিয়ে মানে শোয়ে রাখছে। রাখার পরে নানারে খবর দিয়ে নিয়ে আসছে নানারে যে এরকম এরকম যে অমুকের সমস্যা। তো নানা আসছে এসে সেরা এদিকে চারজনে কিন্তু দুই দুই পা এবং দুই হাত ধরে রাখছে, নানা মাথার পাশে বৈশা মানে কি একটা তেল নিল আর কি, তেল নিয়ে দুই পাশে ধরছে মানে কানের উপরে মাথার দুই পাশে ধরছে। ধরার পর একটা ফু দিছে, দেওয়ার পরেই এমন ভাবে কাকা থুতুড়া দিছে, থুতুড়া দেয়া আমার নানার কপালে লাগছে আর কি, কপালে পড়ছে। মানে কিভাবে থুতুড়া দিছে যে কপালে দেয়া লাগছে এটা মানে আমি বুঝতে পারলাম না। পরে নানা বলল যে এটা আমার আমার দ্বারা হবে না, তো আরেকটা কবিরাজের নাম বলল। তো ওই কবিরাজের অরিজিনাল নাম আমি জানি না, কিন্তু ওনার ডাক নাম ছিল তোফিল নাফিত, মানে উনি মাথার চুল কাটাইতো আর কি বাজারে বাজারে, যেরকম লম্বা ছিল ওরকম ছিল শুকনা, উনি সবসময় পাঞ্জাবি পরে থাকতো এবং দাড়িগুলো ছিল লম্বা লম্বা। তো উনারে দেখে আমরা ভয় পাইতাম সবাই। তো ওনার নামটা বলার পরে যখন উনি আসছে, আসার পর পা দিয়ে একটা বৃত্ত আঁকাইছে, আঁকানোর পরে বলতেছে যে ওরে তোমরা যে ধৈরা শুধু এই বৃত্তের ভিতরে মানে আনো। পরে জোর জবরদস্তি কইরা ধৈরা কাকারে ওই বৃত্তটার ভিতরে আনছে না। তো তখন বলছে সবাই রে যে ছাইরা দাও, ও আর এখন এখান থেকে বের হইতে পারবে না। পরে সবাই ছাইরা দিছে, দেওয়ার পরে ওই তোফিল নাফিত মানে শুরু করছে আর কি, ঝাড়ফুঁক শুরু করছে, কথাবার্তা বলতেছে তখন তার সাথে। পরে জিজ্ঞাসা করছে যে তুই তারে কেন কষ্ট দিতেছিস। তো তখন আর কি ওই কাকা কাকার কণ্ঠে আর কি ওই জিনটা বলতেছে কি যে আমি রাস্তায় মানে শুয়েছিলাম, ওই আমার উপর দিয়ে সাইকেল উঠিয়ে দিল কা, মানে গরমের দিন ছিল তখন, যে আমি রাস্তায় শুয়েছিলাম আমার উপর দিয়ে সাইকেল উঠিয়ে দিল কা, এই জন্য মানে আমি ওরা রাস্তার দিকে ফালাই দিছি এবং ওরা উপরে বর করছি। পরে বলতেছে যে ওইখানে তো তোর শোয়ার জায়গা না, মানে এরকম কথা চলতেছে আর কি, অনেক কথা চলতেছে, যাবো না যাবো না। কিন্তু তখন ওই সময়ে নাম করা কবিরাজ ছিল আর কি তোফিল নাফিত, তো উনি মানে শেষ পর্যন্ত রাজি করাইছে যে চলে যাবে চলে যাবে। এখন বলতেছে তুই যে চলে যাবি তার প্রমাণ কি? পরে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি প্রমাণ দিয়ে যাবো। আসলে ঘটনাটা মাঝখানে একটু কথা বলি যে এরকম প্রমাণ চাওয়াটা মানে আমি যা মনে করি যে উচিত না, কারণ যখন ওই কাকার শরীর থেকে ওই জিনটা চলে যায়, একটা মানে আমাদের বাড়িতে অনেক পুরাতন গাছ ছিল, অনেক 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 গাছ ছিল, আম গাছ জাম গাছ এগুলা, আর কাকায় কবুতর বলতো, কবুতরের বাক্সগুলো ছিল টিনের বাড়িতে বারান্দার ভিতরে। একটা কুড়াল, যারা গাছ কাটে দেখবেন কুড়াল গুলা মানে মিনিমাম 3 কেজি 4 কেজি ওজন হয়, এই কুড়াল দিয়ে যদি আপনি টানা 15 থেকে 20 মিনিট সময় মানে একটা ডাল কোপান, তাহলে কাটতে যতটুকু সময় লাগবে এরকম একটা ডাল মানে ভাঙ্গিয়া ওই বারান্দার উপরে পইরা কবুতরের যে বাক্স ছিল এই বাক্স টাক্স ভাঙ্গিয়া মনে করেন যে বারান্দার অবস্থা শেষ হয়ে গেছে, হওয়ার পরে আপনার ওই জিনটা চলে গেছে আর কি। চলে যাওয়ার পরে মানে কাকা যখন সুস্থ হয়েছে হওয়ার পরে কাকার কাছ থেকে কিন্তু এইগুলা শুনছি, আর যে ঘটনাগুলো ঘটছে এগুলো কিন্তু আমার মানে চোখের সামনে ঘটা। এই ছিল আমার প্রথম ঘটনা। আর এখন আমি আমার দ্বিতীয় ঘটনায় চলে যাচ্ছি। দ্বিতীয় ঘটনাটা হচ্ছে আমার কাকাতো বোনের সাথে ঘটে, তার আগে একটু কথা বলে নেই। সেটা হচ্ছে আমার আমার বাপ চাচারা চারজন সবাই একত্রে এক বাড়িতেই থাকতেন, কিন্তু আমার ছোট কাকা বাজার মানে আমাদের বাড়ি আর বাজার প্রায় পাশাপাশি 30-40 সেকেন্ডের দূরত্ব হাঁটা পথ। তো কাকা চিন্তা করলো যে আমি বাজারে মানে বাড়ি করব, তো ওইখানে আবার কাকার দোকানও ছিল। পরে যা হোক কাকা ওইখানে যায় সেটা বাড়ি করছে। বাড়ি করার পরে 2-3 বছর পর হঠাৎ করে কোন জায়গা থেকে আসছে কেউ বলতে পারে না একটা পাগল আসছে, আইসা আমার কাকার নাম ধরে বলতেছে কি অমক একটু বের হয়। বাইরে এসে আওয়ার পরে বলতেছে যে তুই যে দোকানটা দিছিস মানে এই দোকানটা যে কাকাই দিছে এই দোকানটা হচ্ছে আপনার, এটা ছিল আমাদের মসজিদ, মসজিদটা যখন পাকা করে পাকা করার আগে টিনের ছিল এবং গজারি কাঠের খাম এবং কাঠগুলো ছিল ওইগুলো অনেক শক্ত মানে শক্ত, এর জন্য আমার কাকা কিনে নেয় কিনা ওইটা দিয়ে দোকান দেয়। তো পাগল বলতেছে কি যে অমক তুই তো মসজিদ গড় কিনা দোকান দিছস, তো নামাজ কালাম পড়িস আল্লাহর রাস্তায় চলিস, না হলে কিন্তু তোর বড় একটা ক্ষতি হইব। পরে এটা বলার পরে কাকা অনেক রিকোয়েস্ট করে ওই ফকিরদারে রাখছে, রাত্রে খাওয়াইছে, কিন্তু ফজরের আজানের মানে 10-15 মিনিট আগে কাকাই দেখতে গেছে আর কি, যে তাকে শুইতে দিছি সে কিরকম আছে আর কি, ভালো আছে কিনা হালচালটা জানার জন্য। যাই দেখে পাগল কই কেউ নাই কেউ নাই, অনেক খোঁজাখুঁজি করলো কোথাও পাইল না। পরে কাকা আর এটার তেমন গুরুত্ব দেয় না, দেয়া নামাজ কালাম পড়ে না, তার মতোই চলাফেরা করে। পরে আমার কাকাতো বোন তখন প্রায় ওই ফকিরটা যাওয়ার 2 বছর পর, কাকাতো বোন ক্লাস 6-এ মানে পদার্পণ উঠলো আর কি। তো যেখানে দোকান, দোকানটা আমার কাকাই চালাইতো যেহেতু বাড়ি আর দোকান পাশাপাশি, তো কাকাতো বোন মাঝে মধ্যে ওই দোকানে বসত। এই দোকানের পাশে আবার কাকা যে বাড়ি করছে ওইখানে মাটি কেটে আমাদের জমি মানে ওই কাকার জমি থেকেই পুকুর বানাইছে। ওই পুকুরের কোনায় ছিল একটা কোরই গাছ, তো কোরই গাছের সাথেই তো হচ্ছে দোকান। কাকাতো বোন যখন দোকানে বসত সর্বোচ্চ আধা ঘন্টা বা 40 মিনিট সময় সুস্থ থাকতো, তারপর থেকেই মানে অ্যাবনর্মাল, ঠিক নাই কথাবার্তা, ঠিক নেই আচরণ, ঠিক নেই হাসতাছে কামতাছে, এরকম এক অবস্থা। পরে সবাই মানে প্রথম বোঝে নাই, পরে বুঝতে পারছে যে না এটা স্বাভাবিক কিছু না অস্বাভাবিক। পরে ওই তখন ওই নানা রে ডেকে নিয়ে আসছে আর কি। নানা আসার পরে নানা ওই ঝাড়ফুঁক দেওয়ার পরে জিন চইলা যায় কিন্তু একবারে চইলা যায় না। ওই দেখা যায় আমার কাকা তখন যখনই দোকানে যায় যাওয়ার পরেই ওই মানে তার উপর আসর করে, মানে ওইদিকে কাকা তোমার কষ্ট দেয়। এরকম চলতেছে অনেক কবিরাজ, আমার মনে মানে ধারণার বাইরে মানে গুইনাও রাখি নাই যে কতগুলা কবিরাজ কাকা দেখাইছে। এমন কবিরাজ আনছে যে চার ওই বাড়ির আমার কাকার বাড়ির চার কোনায় চারটা মানে বড় বড় লোহার শিক গাইরা রেখে গেছে, আর কয়ে গেছে কি যে বাড়ি বন্ধ করে দিয়ে গেলাম এখানে আর কোনো জিন বা কেউ আসতে পারবো না। কিন্তু না, ওই যেদিন দিয়ে গেছে তারপরে থেকেই আবার কাকাতো বোনের সাথে একই ঘটনা। হঠাৎ করে কাকা খোঁজ পাইল যে এক কবিরাজ আছে, নামটা নাই বলি, তো উনি অনেক নাম করা কবিরাজ, কাকা নিয়ে আসছে ওনারে। কিন্তু ওনার কথা হচ্ছে যে গানের মানে দেশগ্রামে কবিরাজি যারা করে কিছু গান আছে যে গানের মাধ্যমেও আপনার এই জিন মানে তুলারাশি যারা আছে তাদের উপরে জিনটা হাজির করায়। আর উনি এমন ভাবে কিছু মানে কি পাঠ করতেছে আমি জানি না, যেগুলা পরে বাপে মানে আমার বাপের কাছে শুনছি আর কি, যে এগুলা শিরক মানে উল্টাভাবে কোরআনের আয়াত উল্টাভাবে বলে, এরকম ভাবে বলতেছে। ওদিক দিয়ে আবার গান চলতেছে, গান গাইতেছে। পরে কাকাতো বোন কিছুক্ষণ পর মানে খুব ঝিমাইতেছে আর ইয়া করতেছে কিন্তু কোনো কথা বলতেছে না, হাত পা মানে থাবড়াইতেছে, পরে হাত পা থাবড়াইতেছে কথাবার্তা বলে না। অনেক চেষ্টা করছে কবিরাজ, না কথাবার্তা বলে না, কিছু মানে বলে না, অনেক ঝাড়ফুঁক করতেছে কোনো কাজই হইতেছে না। পরে এই কবিরাজও ব্যর্থ হয়ে চলে গেল। এর মধ্যে আবার ঘটনাটা ঘটছে কি, আমার ফুফু যিনি উনি হচ্ছে তুলারাশি, তো ওনার অবস্থা আবার একটু খারাপ হয়ে গেছে, তো ওনারে মানে দরাদরি করে মহিলারা আমাদের পুরাতন বাড়িতে নিয়ে গেছে। এখন ওই কবিরাজ যাওয়ার পরে যখন আবার আমার কাকাতো বোনের উপর মানে জিন আসর করছে, তখন জিজ্ঞাসা যে ওই দিন এত কিছু জিজ্ঞেস করলো কথা বললেন না, পরে বলতেছে যে আমরা হচ্ছি এখানে সাতজন, আমরা সাত ভাই, এর ভেতরে একজন বোবা কথা বলতে পারে না, তো ওই বোবা যে ওরেই পাঠাইছে, আমরা তো কেউ আসি নাই, তো ও তো কথা বলতে পারবো না। পরে এরকম মানে এটা চলতেই আছে, আমার কাকাতো ভাই একটা একদিন বলছে যে পারো শুধু এই মেয়ে মানুষের সাথে আমার সাথে একদিন আসো দেখি তুমি কেমন। পরে মানে ইয়ে বলতেছে ওই জিনে বলতেছে তুই তো এই গাছে নিজ দিয়ে মানে নিজ দিয়ে চলাফেরা করস, তোরা একদিন যদি পাই তো তুই তো একভাবে এক পোলাই, সমস্যা নেই তোরা দেখে দে মনে। এটা শুই না আমার আম্মা মানে সাথে সাথে আমার কাকাতো ভাইটারে নিয়ে চলে গেল এখান থেকে। মানে এগুলো কিন্তু আমার চোখের সামনে দেখা ঘটনা, আর আর আমি মানে গল্প বলি না এই কারণেই, গল্পটা মনে হয় কি যে কাল্পনিক, আমি যেগুলো বলতেছি এগুলো সব বাস্তব ঘটনা। পরে এরকম চলে যাওয়ার পরে ওই কাকাতো বোনের ওই রকম ওই সুরা কালাম পরে ফুটো দেওয়ার পরে উনি চলে যায়। একদিন এটা সত্যতা যাচাই করার জন্য আমার কাকি মানে কাকি জিজ্ঞেস করতেছে কি যে আমার রূপার চেনটা তো পাইতেছে না, আসলে পাইতেছে না, আগে রূপার চেন ব্যবহার করতো মানে মার্কি থাকতো একটা গলার ভিতরে, তো সেটা খুঁজে পাইতেছে না, তো এটা কোথায় আছে তুই মানে যখন জিন হাজির হয়েছে তখন জিনের মানে ওরে জিগাইতেছে যে এটা কোথায় আছে বলতো দেখি, কইটা না তুই আলমারির মধ্যে যে কাপড় বাস করে রাখছস ওই কাপড়ের ভিতরেই তো রাখা দিছস। হ্যাঁ সত্যি সত্যি যায় দেখে যে হ্যাঁ এই কাপড়ের ভিতরে মানে চেনটা রয়েছে আর কি। পরে এরকম অনেক দিন প্রায় আড়াই বছর তিন বছর এরকম শাস্তি হয়েছে, কোনো কবিরাজ বা কেউ এটা ভালো করতে পারে নাই। পরে কাকার হুট করে মনে হয়েছে যে আমার বাড়িতে তো একটা ফকির আসছিল, পরে কাকা নামাজ কালাম পড়া ধরছে, কাকিও নামাজ কালাম পড়ে। একদিন স্বপ্নে মানে কাকা ইয়া করতেছে আর কি, দেখতেছে যে কে যেন বলতেছে যে তোর মেয়ের নিয়া শাহজালালের হজরত ছেলের মাজারটা জিয়ারত করে আস মানে আসিস, আর যদি গরিব মিসকিন থাকে তাহলে তাদেরকে রান্না করে একটু কিছু খাওয়াই আসিস। মাজার বলতে মানে এটা বললাম এটা আবার কেউ অন্যদিকে নেবেন না, কারণ ওটা জিয়ারত করার কথা বলছে। তো মাজারে যাওয়া যাবে কে কে যাবে, কাকাতো বোন আর আমার কাকা, আর পাশেই মানে আমাদের বাজারেই একটা ফার্মেসি ছিল এক ডাক্তার, তো ডাক্তারের নামটাও বলতেছি না, উনি যাবে আর কি। তো যাওয়ার সময় কাকাও মানে জায়গা রয়েছে, কাকাতো বোনও জায়গা রয়েছে, কিন্তু যে ডাক্তার উনি ঘুমায় গেছে গাড়ির মধ্যে। এই ডাক্তারে কে যেন একটা থাপ্পড় মারছে ওনার গালের ভিতরে, পাঁচটা আঙ্গুলের ছাপ ওইটা রয়েছে। পরে কাকা বলতেছে তোমার গালে কি হয়েছে, কে আমি ঘুমাইছিলাম কে যেন থাপ্পড় দিছে, আসলে কে থাপ্পড় দিছে এটা মানে আজও অমীমাংসিত, কেউ বলতেও পারে না, ওই ডাক্তারও বলতে পারে না। পরে কাকা ওইখানে গেছে, যাওয়ার পরে আপনার ওই ছেলে হযরত শাহজালাল রহমতুল্লাহের কবরটা জিয়ারত করছে, করার পরে ফকির মিসকিনদের মাঝে খিচুড়ি রান্না করে খাওয়াইছে, খাওয়াইয়া তারপরে আমার কাকাতো বোন সহ ওইখানে মানে করে ঘুরে আসছে। আসার পর আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে আর কখনো কোনো সমস্যা হয় নাই, কিন্তু আমার যে কাকা এখন পর্যন্ত যদি কোনো ফকির মানে বা পাগল দেখে উনি ডাইকা বাড়িতে নিয়ে আসে, তাকে খাবার দেয়, যদি মানে থাকার জন্য জোরাজুরি করে, যদি থাকে তাহলে থাকলো, আর যদি না থাকে তাহলে মানে ছেড়ে দেয়, কিন্তু তাকে খাওয়াবেই কাকা, মানে কিছু না কিছু খাওয়াবেই। আর যে ঘটনাগুলো আমি যে যা বললাম সবগুলোই কিন্তু সত্য ঘটনা, এবং মানে আমার নিজের চোখে দেখা ঘটনা, এবং আমার ফ্যামিলির সাথেই ঘটছে এই ঘটনাগুলো। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। এখন আমি আমার পরবর্তী তৃতীয় ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনার কিছু অংশ আমার বাদ দিতে হবে, কারণ এটা হচ্ছে একটা গণমাধ্যম। এখানে আমার বাবার বয়সী, মার বয়সী, বোনের বয়সী, ভাইয়ের বয়সী সবাই এই অনুষ্ঠানটা শোনেন, দেখেন। এর জন্য কিছু ঘটনা মানে কথা এখান থেকে বাদ দিতে হবে। এটাও আমার গ্রামেরই ঘটে যাওয়া একটা ঘটনা, সবার মুখে মুখেই ছিল এক সময়, এখন যদিও নাই। ঘটনাটা হচ্ছে যে গ্রামে যখন কারো সন্তান প্রসব হইত, তখন হয়তো মা, খালা, চাচি বা বোন কেউ যায় থাকতো আর কি, কারণ মানে এটা ইয়া ছিল আর কি, প্রচলন ছিল, সাহায্য সহযোগিতা করতো আর কি। তো এরকম এক জনের বাচ্চা প্রসব হবে, তখন মানে মা, খালা, চাচি আর কেউ ফ্রি নাই, ফ্রি আছে ওনার শালী, মানে ওই ওনার বোন। তো ওনার বোন গেছে আর কি, ওইখানে যাওয়ার পর বাচ্চা প্রসব করছে, বাচ্চা হয়েছে। হওয়ার পর বেশ কিছুদিন থাকার পরে ওনার বোনটা ওনার বাড়িতে চলে আসছে। আসার পর ওইদিকে ওনার বোন সুস্থ আছে, বাচ্চাও সুস্থ আছে, চলতেছে। কিন্তু নির্দিষ্ট একটা সময় পর ওনার যে বোনটা ওইখানে গেছিল, সে একটা বাচ্চা প্রসব করে, যা মানে স্বাভাবিক নিয়মের বাইরে, মানে সমাজ যা গ্রহণ করে না, আশা করি আপনারা বুঝতে পারছেন, আর কিছু বললাম না। তো এটা হওয়ার পর ওই বাচ্চাটাকে মানে বাচ্চাটার জীবিত থাকে না, ওটা মারা যায় বা মেরে ফেলা হয়, এটা যাই কিছু হোক এটা আমি মানে গোপন রাখলাম। তারপর আমাদের ওইখানে যে মানে ওনাদের বাড়ির পিছনে যে বাজারটা ছিল, ওই বাজারের ওইখানে গর্ত করে ওইখানে পুঁতে রাখে। পুঁতে রাখলেও আপনার হয় কি, কুকুরে এই ওইখানে থেকে ওই বাচ্চাটাকে উঠায় ফেলায়, উঠাইয়া মানে অনেকটা টানাহাচড়া করে ঘুরায়। তো পরে জানাজানি হয় আর কি, যে এটা কি বা কার বাচ্চা, কেমনি কি এই সেই। কিন্তু সমস্যাটা হয় ঠিক পাঁচ ছয় বছর পর। কেমন সমস্যা হয়, যখন নতুন কোনো বাচ্চা জন্ম নেয় আমাদের এলাকাতে, কান্না করে, কান্না থামেই না, মানে কোনোভাবেই কান্না থামে না। পরে দেখা যায় যে ওই ইমাম সাহেব বা হুজুর কাউকে নিয়ে ঝাড়ফুঁক দেওয়ার পরে পরে মানে ভালো হয়, ভালো থাকে। এরপর যখন মানে বাচ্চা হয় না বা নতুন কোনো নব শিশু নাই, তখন শুরু হলো কি, মনে করেন 10-12 বছর বয়সী যে মানে যারা আছে, এদেরকে নির্দিষ্ট একটা সময়ে, আসলে কিছু কিছু সময় আছে যে সময়গুলো আমাদের মেনে চলা উচিত, যেমন মাগরিবের আগে এই সময় বাহির দিয়ে ঘোরা, বা মানে গ্রাম অঞ্চলে কিছু কিছু জায়গা থাকে এরকম যেগুলো ভালো না, এরকম সময়ে যারা বাইরে থাকতো বা ওর মানে আওতাধীন থাকতো তাদেরকে মানে ইয়া করতো আর কি, ও তার উপরে আসর করতো। এরকম এলাকায় এটা খুব একটা মানে মানে ঝামেলার সৃষ্টি হইল। পরে শেষ পর্যন্ত যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে আমার সম্পর্কে বোন লাগে, ওই বোনের ছেলে, উনি ছেলেটা আপনার অনেক বড়ই, যেমন আগে উনি লেখাপড়া করতে হচ্ছে মহাখালী প্যারামেডিকেলে, আর আমার ভাগ্নি ছিল ছোট দুজন। আমার মামা ওই যে বোনটা আছে, এই বোনের সাথে সব থেকে বেশি সমস্যা হয়েছে, বেশি সমস্যা এই কারণে যে ওনারে দেখা গেছে একদিন বা দুই দিন পর পরে ওনার উপরে আসর করত, আর ওনার হাজবেন্ড তো থাকতো বিদেশ, ঘরে মানে ছোট ছোট দুইটা মেয়ে, মামা তো থাকতো মহাখালী লেখাপড়া করত। কিন্তু মামা যখন বাড়িতে আসতো, মামা তো ছিল অনেক ভীতু, মানে একা থাকতে পারতো না, ভয় পাইতো, আমি মামার সাথে ঘুমাইতাম। ওই বাড়িতে যখন ঘুমাইতাম রাত্রিবেলায়, টিনের বেড়ার মধ্যে কেউ যদি মনে করেন যে হাত টানে, এক ধরনের একটা শব্দ হয়, কিন্তু এরকম মানে শব্দ হইতো, এটা রেগুলার শুনতাম, আমরা রেগুলারই শুনতাম। পরে একদিন সাহস করে বাইরে হয়েছি আর কি, বাইরে দেখছি যে না বাইরে কেউ নাই। তো সর্বশেষ যখন ওই আমার বোনেরে মানে আসর করে, কিন্তু এর মাঝে একটা কথা বলে গেছি, সেটা হচ্ছে এটা ধরার পরে মানে আসর করার পরে জিজ্ঞেস, যে এটা তোমার কি লাগে, বলতো এটা আমার মামা লাগে, এটা আমার মামি লাগে, এটা আমার ভাই লাগে, মানে এগুলা বলতো, মানে ওই বাচ্চাটা বা ওই জিনটা বা ওই যাই হোক। কিন্তু আসলে যখন মানে এরকম বোনের উপর বেশি শাস্তি হওয়া শুরু হলো, সর্বশেষ যখন মানে কবিরা যে ওনারে জিজ্ঞাসা করলো যে তুমি তার উপরে কেন বারবার এরকম মানে আসর করো, তারে কেন এত মানে কষ্ট দাও, তখন বললো কি মানে ওই জিনটা বা ওই জিনিসটা বললো যে এই বাজারের উপরে গ্রামের বাথরুম গুলা হয় কিন্তু মানে বাড়ি থেকে অনেক দূরে, মানে অনেক দূর বলতে কিছুটা দূরে, তো ওই বাথরুমটা ছিল বাজারের লগে। আমি সন্ধ্যার সময় বাজারের উপরে বসে থাকি, ওই মাগরিবের আজানের আগে কেন মানে চুল খোলা রেখে বাথরুমে আসে, আসলেই মানে এটা পরবর্তীতে নোটিশ করছে মানে সবাই ফ্যামিলি সবাই যে মাগরিবের আজান দেওয়ার আগে উনি করতো কি মাথার চুল ছাড়া ওই বাথরুমে যাইত, মানে বাথরুমে যাইত বাথরুম করার জন্য মানে প্রাকৃতিক কাজের জন্য, আর তখনই ওই মানে আসর করত। আর ওই বাড়িতে মানে আরেকটা কথা বলি এর মাঝখানে, ওই বাড়িতে এই ঢাকা গাজীপুর থেকেই কিছু লোক গেছিল বেড়াইতে, মানে ওই বাড়িতে না ওনাদের ওনার মানে ওনার যে জাল আছে মানে যাও বলে ওই আমার যে মামা মামার কাকাতো ভাইয়ের ফ্রেন্ড আর কি, তো যেহেতু এই বাসাটা ফাঁকা ওনাদেরকে থাকতে দিছিল এই বাসায়, তো গরমের দিন তো জানালা খোলা রাখা ও বারান্দার রুমে ঘুমাইছে, পাড়া দিছে জানালার ওইখানে দেওয়ার পরে আপনার মাঝরাত্রে মানে তিনটার দিকে আড়াইটা তিনটার দিকে ওনার পা ধরে কে যেন এমন টান দিছে, মানে ওই ছেলেটা এমন ভয় পাইছে এমন চিৎকার দিছে দেওয়ার পরে, আমাদের এলাকাতে দুই তিন দিন থাকার কথা ছিল, ও দুই তিন দিন থাকবো কি, সকালটা হওয়ার পরে সকালে ও নাস্তা করছে কি করছে না আল্লাহ মাহমুদ ভালো জানে, পরে মানে সকালবেলাতে উনি বাস ওইটা গাজীপুর চলে আসতে আর থাকে নাই, মানে বাড়িটা এরকম ছিল। পরে ওই আমার ওই বোনটার যখন মানে কবিরাজে বললো যে এটা তো পার্মানেন্টলি কারোর ধরে না বা কোনো ক্ষতি করে না কিন্তু এরকম বিরক্ত করে সবাই রে, তো আপনার ফ্যামিলির যারা আছেন সবাই খেয়াল রাখবেন যেন উনি সন্ধ্যার সময় বাথরুমে না যায়। পরে থেকে সবাই খেয়াল রাখে যে বাথরুমে সন্ধ্যার দিকে আর বাথরুমে যাইতে দেয় না, বাথরুমে উনি যায়ও না আর কোনো সমস্যাও হয় না, এখন আল্লাহর রহমতে মানে সুস্থ আছে, ওইটার ইটা উৎপাতটাও আর এখন নাই, কমে গেছে এলাকায় এখন মানে একদম স্বাভাবিক। এই ছিল আমার তৃতীয় ঘটনা। এখন আমি আমার চতুর্থ ঘটনায় চলে যাচ্ছি, যে ঘটনাটা মানে এটা আসলেই খুবই ভয়ের এবং মানে একটু মর্মান্তিক, আমার মামার সাথে ঘটে যায়। আমার মামাটা হচ্ছে মানে আমার বাপের বড় যেজন অনেকে চাচা বলে আমরা জ্যাঠা বলি আর কি, তো ওই জ্যাঠার আমার জ্যাঠার সুমন্দি লাগে, মানে আমার জেঠি বলি না তো আম্মা বলি, আমার বড় ভাই উনি করতো কি উনি ভ্যান চালাইতো, ভ্যানটা হচ্ছে আপনার পায়ের, এখন তো অটো মানে অটো রিক্সা অটো ভ্যান এগুলো ব্যাটারি চালিত, তখন পায়ে চালাইতো, আর আগে তো অনেক অভাব অনটন ছিল। আমার মামা আবার অনেক স্বাস্থ্যবান এবং শক্তিশালী এবং অনেকটাই সাহসী ছিল। পরে আমার মামা রাত্রি দুইটা তিনটা পর্যন্ত ওই ভ্যান চালাইতো, পায়ের ভ্যান চালাইতো, এরকম ভ্যান চালাইতে 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 একদিন আসতেছে ওই আমাদের বাড়ি থেকে এটা উত্তর পাশে মানে কাঁচা রাস্তা, তো মাটি কাঁচা রাস্তায় কিন্তু বছরে মানে ইউনিয়ন পরিষদ থেকে মাটি কাটে, তো এক জায়গা থেকে গর্ত করে মাটি কাটছে, একটু হালকা একটু মানে গর্ত হয়েছে ওইখানে, মনে করেন স্বেচ্ছাতে পানি থাকে মানে জমা থাকে। আমার এক মানে আসার সময় ওই ভ্যান চালে আসার সময় যখন ওই পর্যন্ত আসছে, আমার এলাকার এবং আমার গোষ্ঠীরই নাম হচ্ছে নামটা না বলি, আমার এক কাকা উনি অনেকটাই খাটো, তো এই কাকার রূপ ধরে ওনার ভ্যানটা পিছন থেকে টান দিয়ে ধরে মানে টানতেছে আর বলতেছে কি তোর আজকে ভ্যান নিয়ে যাইতে দেবো না। আমার মামা বলতেছে কি যে দেখ মানে অমক তুই যে ছোট্ট মানুষ, তোরে যদি ধরে আমি চিপ দেই তোরে কিন্তু মানে লেবুর রসের মতো মনে কর যে ই করে ফেলবো, তো তুই আমার ডিস্টার্ব করিস না, আমার সাইরা দে আমি বাড়িতে যাবো গা, রাইত হয়েছে অনেক। পরে না কইতেছে না তোরে তো মানে যাইতে দিব না, তোর সাথে আজকে মানে ই করুম, আমার আঞ্চলিক ভাষায় কয়ে যে তোর সাথে আজকে মানে যাতাযাতি করম, দেখি কে জিতে মানে দস্তা দস্তি যেটা। পরে বলতেছে তুই এতটুকু একটা মানুষ হয়ে আমার সাথে পাঙ্গা নিতে চাইতেছ, আমি তো মানে আমার মামাই হাসতেছে কিন্তু মামা তো বুঝতেছে না যে এটা আসলে উনি না। পরে যাই হোক, মামা এক সময় বিরক্ত হইয়া ওনার সাথে মানে পাঞ্জা মানে দস্তাদস্তিতে লাগিয়া যায়। কিন্তু কেউ কারোরে মানে চেয়ে কম না, দুজনে দস্তাদস্তি করতেছে। এরকম দস্তাদস্তি চলতে 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 মামা দেখতেছে যে না, ও একটা ছোট মানুষ কিন্তু এত শক্তি কেমনে পাইল। পরে মামা যখন অনেকক্ষণ হওয়ার পরে মামা ওনারে ধৈরাই একটু জোরে চিৎকার আওয়াজ দিছে। দেওয়ার পরে আমাদের বাড়িটা তো আবার কাছেই, ওইখান থেকে শব্দ পায়া মানুষজন বেরিয়ে আসছে। আসার পরে দেখে যে এরকম দস্তাদস্তি, মামার শরীরে মানে ময়লা কাদা মাটি এরকম লাইগা রয়েছে। পরে বলছে কি হয়েছে, বলতেছে এই ঘটনা এরকম আমি ব্যান্নে আসতেছিলাম, এই এই ঘটনা ঘটছে আর কি, খুলে বলছে। বলার পরে আমার বাড়ির লোকজন বলতেছে তাহলে আপনার বাড়ি পর্যন্ত দিয়ে আসি। আমার মামা তো এমনি সাহসী, বললো না 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 যাওয়া লাগবে না। কিন্তু আমাদের যে বাজারটা মানে আমার মামার বাড়িতে যে যাবে ওই বাজারটা পার হইলে পরেই রাস্তার পাশে ছিল একটা খেজুর গাছ। ওই খেজুর গাছের ওইখানেও একটু ভয়ের জায়গা, ওইখানে রাত্রে বেলায় মানুষজন চলাচল করার সময় মানে অনেক কিছুই দেখছে বা ভয় পাইছে এরকম। তো মামা যখন বলছে যে না যাওয়া লাগবে না, তো বাড়ির সবাই ভাবছে যে উনি তো এমনি সাহসী, কোনো সমস্যা নাই, আচ্ছা যাক যাইতে পারবো। মামা যখন ভ্যান চালায় আসে নাই, হাতেই টাইনে নিয়ে আসতেছে, যখন বাজারটা পার হয়ে ওই খেজুর গাছ পর্যন্ত আসছে, আসার পরে মামা দেখতেছে যে একটা ছায়া মূর্তি মানে এক পা হচ্ছে রাস্তার ওই পারে মানে রাস্তার উপারে, আর এক পা হচ্ছে খেজুর গাছের উপরে, রাস্তাটা হচ্ছে মাঝখান দিয়ে। এখন মামা দশার দূরে দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় থেকে ভাবতেছে যে কি করব, এক বিপদ পার হয়ে আসতে না আসতে আরেক বিপদ সামনে। পরে ওইখান থেকে কিন্তু মামার বাড়িটা হচ্ছে যদি মানে হাইটা যায় আড়াই মিনিট বা তিন মিনিট লাগবে। পরে মামা মানে অনেক কিছু বুঝতে পারছে যে এটা নিজেতে তো যাওয়াই যাবে না, ব্যান্ডা অনে রাইকা মনে করেন যে রাস্তা আমরা বলি পাতালি মানে কোনাইচ্ছা এমন দৌড় দিছে এক দৌড়ে বাড়িতে বাড়িতে যায় সেরে মানে উঠানে যে পইরা অজ্ঞান হয়ে গেছে। যাওয়ার পরে মানুষজন বাইরে আসছে মানে আমার নানির বাড়ির, এসে বলতেছে যে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে। পরে বলতেছে এই ঘটনা মানে মামা যেদিন ভয় পাইছে, ভয় পাওয়ার পরে থেকে মানে এমনি সাহসী বা শক্তিশালী ছিল, কিন্তু রাত্রিতে আর ওইরকম ভাবে আর ভ্যান চালায়নি। এই ছিল আমার মানে চতুর্থ ঘটনা। আরেকটা ঘটনা আমি এখন মানে পঞ্চম ঘটনা আরেকটা ঘটনা বলি, যে ঘটনাটা এটা মানে আমার এক কাকার মুখে শোনা। মানে আমি তখন 2016 শুনছি ওনার কাছ থেকে, আমি তখন গার্মেন্টসে চাকরি করতাম, কাকার বাড়িটা হচ্ছে নওগাঁতে। তো আমনের সিজন যেটা মানে ধান কাটার, এটা হচ্ছে শীতকালে হয়। শীতকালে কিন্তু মানুষজন ধান কাটার পরে আপনার এগুলা শুকায়া তারপরে আটি বাঁধে বাঁধার পর মানে নিয়ে আসে। তো নওগাঁর এদিকে ধান কাইটা এরকম রাইখা দিলে এগুলা চুরি হইতো। মানে ওই কাকার মানে ওই কাকার কাছে জিজ্ঞাসা করছি একদিন যে একটা ঘটনা বলেন, কাকা বলতেছে যে এরকম চুরি হইতো। তো উনি করতো কি, ওই রাত্রিবেলায় যেমন ধরেন যারা গৃহস্থ বা আছে আর কি মানে ধনী ব্যক্তি, তারা তো নিজেরা পাহারা দিত না, ওই টাকা দেওয়া লোক রেখা তাদেরকে দিয়ে পাহারা দেওয়া হইতো। তো আমার ওই কাকারে মানে বলছে ওই রাত্রিতে যে ধান পাহারা দেওয়ার জন্য ওনারে রাত্রে যে কোনো একটা অ্যামাউন্ট দিবে আর কি। তো যাও কাকা রাজি হয়ে গেছে। হওয়ার পরে কাকা যখন মানে ওইখানে গেছে রাত্রিবেলায়, রাত্রি অন্ধকার রাত্রি মানে একদম অন্ধকারও না, গ্রামে দেখবেন যে গ্রামে যারা আছেন কিছু কিছু দিন হয় এমন যে আদো আলো আদো ছায়া মানে আলো ছায়া খেলা করে এরকম। পরে আপনার রাত্রিতে উনি শুয়া পাহারা দিতেছে, দেখে বারোটার পরে সাড়ে বারোটার দিকে ঠিক দুইটা মানে লাইটের মতো আগুন মানে জ্বলতেছে উনার দিকে আইয়ে আসতেছে, আর কি যেন খাইতেছে মানে ছায়া আকৃতি এরকম দেখা যাইতেছে। লোক মানে শোনা যায় আর কি, আমরা মুরব্বী বা বাপচা চাঁদের কাছ থেকে শুনছি যে আসলে পিশাচ আছে, পিশাচ যারা এরা মানুষের ক্ষতিও করে আর এদের খাদ্য হচ্ছে পোকামাকড়, এরা পোকামাকড় খায়। তো আঙ্কেল দেখতেছে যে দুইটা লাইটের মতো এবং ছায়া আকৃতি মানুষের মতোই দেখতে ওনার দিকে আসতেছে। তো যেহেতু শীতকাল উনি শুয়ে রয়েছে ওই খেতা কম্বল গায়ে দিয়া, তো এটা কাছে আসছে যখন তখন দেখে যে একটা মেয়ে আকৃতির, কিন্তু মানুষ না, এটা মানুষ যে না সেটা বুঝতে পারছে। বাট এখন একা আমাদের ওইদিকে বন্ধ বলে অনেক জায়গায় চোখ বলে, মানে যেখানে পাহারা দিতেছে, তো এখানে চিৎকার করলেও দেখার কেউ নাই, মানে কান্নাকাটি করলেও তো ডাকাডাকি করলেও কেউ আসবে না। পরে মানে ওই কাকায় তাকায় রয়েছে ওনার দিকে দেখতেছে। পরে ওই পিশাচিনি, আসলে এটা ছিল একটা পিশাচ, সে বলতেছে আমার অনেক শীত লাগতেছে তো আমি একটু শুবো, তোর পাশে শুইতে দে। ওই বলতেছে আমার পাশে আচ্ছা শো, জায়গা আছে শো, আমি বালিশ দিতেছি, বালিশ দুইটা আছে, বালিশ দিতেছি শো ওইখানে, আর তোরে কাঁথা একটা দিয়ে দিতেছি, কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাক। কই না, কাঁথা দিলে হবে না, আমার শীত যাবো না, তোর মানে তোর সাথেই শুইতেইব, মানে একসাথেই থাকতে শুইতেইব আর কি। এটা যখন বলছে তখন তো আমার কাকা, মানে কাকার ভিতরে সবকিছু শুকিয়ে গেছে আর কিন্তু কিছু তো আর করার নাই। পরে বলছে না তুই আলাদা শু, অনেক কথা কাটাকাটির পরেও না ও আলাদা শুবে না, ওর কাকার সাথেই শুবে। পরে কাকার সাথেই একসাথে শুয়েছে, শোয়ার পরে কাকার দেখতেছে যেটা এখানে শুয়াই ও কি যেন ধৈরা আনে আর মুখে দেয় খায়, চাবায় মুখে দেয় খায় চাবায়, এরকম চাবাইতেছে খাইতেছে। পরে কাকারে জিজ্ঞাসা করতেছে কি তুই কি মিষ্টি বা কোনো কিছু খাবি, আমার কাকা বলছে না 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 আমি কিছু খাবো না, আমি খাওয়া দাওয়া করে আসছি। আসলে ওই সময় যদি আপনি বা ওই কাকা কিছু খাইতে চাইতো বা যেই খাইতে চাক, আপনি মিষ্টি খাইতে চাইলে মিষ্টি খাবেন, কিন্তু সকালবেলায় দেখবেন যেগুলো পোকামাকড়, মানে এরকম মানে শুনছি আমি আমাদের এলাকাতেই আরেক কাকার কাছে। পরে আপনার ওই ওইখান থেকে এরকম ভাবে খাইতেছে, ওর সাথে কথা বলতেছে, কিন্তু কাকার পাশে যখন শুইছে কাকা মানে অনুভব করতেছে যে ওনার শরীরে চামড়া বা মাংস কোনো কিছু নাই, শুধু লোম আর লোম, লোমে ভর্তি এরকম মানে ওইটা। পরে এরকম থাকার পরে ফজরের আজান দেবে তার ঠিক মনে করেন 10-15 মিনিট আগে ওইটা বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে থাক আমি চলে যাই। ওইটা যখন চলে গেছে, যাওয়ার পরে কাকা যে ভয় পাইছিল বা ওর সাথে যে রয়েছে দুই চোখের পাতা একত্রিত করতে পারে নাই, কিন্তু ওইটা যখন চলে গেছে যাওয়ার পরে কাকা যে ভয় পাইয়া মানে সেন্সলেস হয়েছে। এখন সকালে তো খাইতে যাব ভাবছে, গেরস্ত বাড়ির লোকজন ভাবছে কি যে হয়তো বা ওর খিদে নাই, সকালে ওইটা মনে হয় আটি বানতেছে, দুপুরে একবারে খাবো না। এরকম দুপুর একটা বাজে গেছে, দুইটা বাজে গেছে, কোনো খোঁজ পাত্তা নাই ওনার। পরে গেরস্ত বাড়ির লোকজন আসছে, আইসে সেটা দেখে যে ওই যে মানে যেখানে শুয়েছিল বিছানা করে ওইখানে সেন্সলেস অবস্থায় পইরা রয়েছে। পরে ওরা ডাইকে উঠাইছে, উঠানোর পরে জিজ্ঞাসা করছে যে কি হয়েছে, পরে বিস্তারিত খুলে বলছে আর কি যে এই ঘটনা ঘটছে আমার সাথে। তারপর ওই কাকা মানে রাত্রিতে তো আর কোনো দিন কোনো জায়গায় কারো মানে ইয়া দেয় নাই, বদলি দেয় নাই বা কাজ করে নাই, এবং কি গ্রামে আর থাকেই নাই, উনি শহরে চলে আসছে। পরে গার্মেন্টসে চাকরি নিছে, লোডারের চাকরি করে আর কি, লোডারের চাকরি করতো। তো ওনার নিজের মুখে মানে বলছে আমি শুনছি এই ঘটনাটা, তো এটাও একটা বাস্তব ঘটনা। আর এই ছিল আমার মানে সর্বশেষ ঘটনা, ঘটনাটা সে মানে আমার গল্প ঘটনাগুলো যে বললাম আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, কিন্তু সবগুলাই বাস্তব ঘটনা। আর কেউ বলবেন না যে গল্প, আসলে গল্প বললে পরে হয় কি, গল্প শব্দটা হচ্ছে আমার কাছে যা মনে হয় এটা হচ্ছে কাল্পনিক, আর ঘটনা ঘটনা যখন আমরা বলি যে কোনো উপস্থাপক মানে আমরা যারা আছি আর আপনারা শ্রোতা যারা আছেন শোনেন সবাইকে বলতেছি, ঘটনা বললে যে এটা ঘটছে, আর গল্প বললে আমার কাছে মনে হয়, আপনাদের কাছে নাও মনে হতে পারে যে গল্পটা মনে হয় কাল্পনিক, এটা বানিয়ে মানে অন্যরকম লাগে আমার কাছে। আর যখন মনে বলি যে ঘটনা হ্যাঁ এটা ঘটছে, এটা ঘটছিল এরকম। তো আশা করি আপনাদের কাছে গল্পগুলা ভালো লাগছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা অবিরাম। আসসালামু আলাইকুম।
এক্স্যাক্টলি হারুন ভাই, আমিও আপনার সাথে একমত পোষণ করছি যে গল্প বলতে আসলে বলাটা উচিত না, কারণ দিন শেষে ঘটনাগুলো তো ঘটে প্রত্যেকের জীবনে, এটাকে গল্প না বলে ঘটনা বললে ঠিক হবে। এক্স্যাক্টলি। তো যদি আপনিও আগামী পর্বে আপনার যদি থেকে থাকে এরকম বেশ কিছু ঘটনা, তাহলে চলে আসতে পারেন পরবর্তী এপিসোডে। এন্ড তার জন্য যেটা করবেন, ঝটপট করে মোবাইলের SMS অপশনে যে টাইপ করবেন RPS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠাবেন 26969 নাম্বারে। শুনছিলাম হারুনুর রশিদ ভাইয়ের কাছ থেকে বেশ কিছু ঘটনা, এবং অসংখ্য ধন্যবাদ হারুন ভাই। আবারও কোনো না কোনো একটা বিষয়ে দেখা হয়ে গেলে যেতেও পারে, খুব ভালো থাকবেন আপনি, ধন্যবাদ। এবং এই মুহূর্তে আমরা একটা ছোট বিরতি নিব, তবে বিরতির ওপারে যখন আপনি ফিরছেন আমার সঙ্গে, ঠিক সেই সময়টায় কিন্তু আরও একজন অতিথি কিন্তু আপনার জন্য ওয়েট করবে, তার কাছ থেকে বেশ কিছু ঘটনা আমরা শুনব। ঠিক একইভাবে যদি আপনিও আসতে চান পরবর্তী পর্বে, তার জন্য যেটা করবেন মোবাইলের SMS অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারটাতে। SMS প্যানেলে অনেকে রয়েছেন, যেমনটা ওয়াহিদা বলছেন, আজকের ঘটনাগুলো ফ্যান্টাস্টিক লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। অরিন্দম আছেন আমাদের সাথে, লিখেছেন আমাদেরকে সুভাষ, হাই সুভাষ, ওয়েলকাম টু দ্য শো, নারায়ণগঞ্জ থেকে তিনি দেখেছেন আমাদেরকে। আর আছেন আমাদের সাথে কামরুল ভাই, কামরুল ভাই বলছেন চাঁদপুর থেকে তিনি শুনছেন এই মুহূর্তে আমাদেরকে, থ্যাংক ইউ সো মাচ। যত্ন লিখেছেন আমাদেরকে, তিনি আছেন মিরপুর থেকে। সুমাইয়া আছেন আমাদের সাথে কালসি থেকে, তিনি শুনছেন। আছেন আমাদের সাথে অরিত্র, ধামরাই থেকে আছেন আমাদের সাথে মবিন, থ্যাংক ইউ সো মাচ। এবং মবিন বলছিলেন যে পরের উইকে আসবেন তিনি, কিংবা তার পরের উইকে। বা ঠিক একইভাবে যদি আপনিও আপনার ঘটনাগুলো নিয়ে এখানে আসতে চান, আপনি হয়তো বা কোনো না কোনোভাবে কালেক্ট করেছেন, আপনার নিজের সঙ্গে ঘটে নাই, নো প্রবলেম, পরবর্তী এপিসোডে আসতে হলে যেটা করবেন খুবই সহজ একটা কাজ, মোবাইলের SMS অপশনে যে টাইপ করতে হবে আপনাকে RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। খেতে থাকুন বাংলাদেশের স্বনির্ভর বিস্কুট প্রাণ পটাটা, চিপসা বিস্কিট খেয়ে আমাকে জানাবেন। ইন দ্য মিন টাইম ছোট একটা বিরতি নিচ্ছি, বিরতির ওপারে কিন্তু দ্বিতীয় গেস্টকে নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন।
হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার শর্মা ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্টেড গ্রান পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার শর্মা ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্টেড গ্রান পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও।
ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন, এবং আপনি শুনছেন এবং দেখছেন এই মুহূর্তে জাগো FM 94.4। এবং এই মুহূর্তে যারা যারা রয়েছেন আমাদের সাথে যুক্ত, দেখা যাক ফেসবুকে কারা কারা আছেন আমাদের সাথে, facebook.com/jagofm, এখানে ফেসবুক লাইভ যেহেতু চলছে, লাইভে বেশ কিছু নতুন বন্ধুকে আজকে আমরা দেখতে পাচ্ছি। যেমনটা সবুজ মিয়া বলছেন, এর আগে কখনো ভূত স্টুডিও দেখি নাই, আজকে দেখছি। এবং আছেন আমাদের সাথে এই মুহূর্তে আরিফ মৃধা, এবং তিনি আছেন আমাদের সাথে, লিখেছেন ওয়ারি থেকে তিনি দেখছেন। MD রফিকুজ্জামান বলছেন ঘটনাগুলো বেশ ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। জাফর আহমেদ আছেন আমাদের সাথে, রায়ান আছেন আমাদের সাথে, আকিকুল ইসলাম আতিক জয়েন করে আছেন, তৌহিদ ইবনে নূর জয়েন করে আছেন, সাকিব আছেন আমাদের সাথে, ফাইমাল হাসান জয়েন করে আছেন, লিখন জয়েন করে আছেন, হাসনাইন বলছেন তিনি, আচ্ছা ওকে, তিনি আসবেন আগামী মাসে, ওকে নো প্রবলেম। তো আগামী মাসে আপনাদের সাথে আরো বেশ কিছু নতুন বন্ধুর সাথে পরিচয় হবে বলে আমাদের বিশ্বাস। নেক্সট এপিসোডটা কিন্তু হবে ফাটাফাটি, তার জন্য এখন থেকে ঝটপট করে রেজিস্ট্রেশন করতে হবে। জানেন তো যে রেজিস্ট্রেশন কিন্তু যে কোনো সময় করা যায়, 24 ঘন্টার ভিতর যখন তখন। যদি আপনার মনে হয় যে আপনি কালকে সকালে রেজিস্ট্রেশন করবেন, পরশু দিন করবেন, কোনো প্রবলেম নাই। তো যদি আপনি আগামী পর্বে আসতে চান ভূত স্টুডিওতে, ঝটপট করে যেটা করবেন মোবাইলের SMS অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নম্বরে। ইন দ্য মিন টাইম যেটা করব সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় যিনি অতিথি তার সাথে পরিচিত হব এবং তার কাছ থেকে ব্যাক টু ব্যাক বেশ কিছু ঘটনা শুনবো। সালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মগবাজার থেকে বেবি আপা। আমি আমার প্রথম গল্পটা শুরু করলাম, ওটা হচ্ছে একটা মৃত মানুষকে নিয়ে বলা, আত্মহত্যা করছে এরকম একটা লোক। তো উনি আত্মহত্যা করছে আরো 4 বছর আগে ঘটনাটা। তো ওই ঘরটাতে একটা নতুন ভাড়াটে আসছে, তো এই ভাড়াটির ভাড়াটিরা আমার পরিচিত, ভাবি বলে ডাকি। তো যাই হোক, ওনার ওই বাড়িটা নিছে, ওনার মেয়ে থাকে আর 2টা নাতি আর মেয়ের জামাই তো থাকে। তো প্রথম যখন ঘর নিছে, এখন ঘরটা গোছাতে হলে তো মেয়েটা একা পারতেছে না, তো মাকে ডাকছে। তো মা গেছে, যাওয়ার পরে মা মেয়ে দুজনেই ঘর গুছাইতেছে। 3টা রুম, একটা রান্নাঘর আর বাথরুম, এই নিয়ে লম্বা একটা বারান্দা সাইডে। তো যাই হোক, ওরা ওই ঘরে থাকে। তো ওর হাজবেন্ড সাংবাদিক, অনেক সময় আসতে দেরি হয়ে যায়, অনেক সময় রাতে ফিরে না। তো আজকে রাতে সে ফোন করে বলল যে আমি আজকে ফিরবো না। আচ্ছা ঠিক আছে, ফিরবো না, রাত 12:30-12:30 মতো হবে। তো মেয়ে মা ওই নাতি 2টাকে নিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাইতে গেছে। তো মেয়ে বলল আমি এই ঘরটা ঘুমাই, 2 বাচ্চা নিয়ে তুমি ওই ঘরটা ঘুমাও। মা বলছে আচ্ছা ঠিক আছে। তো ওই ঘরটাতে যখন ভাবি ঘুমায়, তো ঘুমানোর বেশ আধা ঘন্টার মতো হবে এরকম একটা সময়ে ওই ফ্যানটা তার উপরে খুলে পড়তেছে। সে আর কি দেখতেছে শুয়ে যে ফ্যানটা তার উপরে খুলে পড়তেছে। তো উনি ভয়ে বিছনা থেকে উঠে বসছে, বসে দেখে সামনেই বারান্দা। তো বারান্দার দিকে তাকাইছে, দেখে মেয়ে জামাই হাঁটাহাঁটি করতেছে আর হাতে সিগারেট জ্বালানো, সে বারান্দায় হাঁটাহাঁটি করে এটা খাইতেছে। তো তার ভয়টা একটু কম মনে হয়েছে যে ফ্যানটা আমার উপর পড়তে চাইলো, তাহলে কি ফ্যানটা ঠিক মতো লাগাই নাই, এরকম আর কি একটা ধারণা। তো উনি মেয়ের ঘরে আসছে, মেয়ের ঘরে আসছে, আইসা দেখে মেয়ে আর বাচ্চা 2টাই ঘুমাইতেছে। তো আবার সে রান্নাঘরে যে একটু পানি টানি খেয়ে আবার যে শুইছে, শোয়ার আরো প্রায় 1.5 ঘন্টা পরে আবার ঘুমাই গেছে। ঘুমানোর পর সে দেখে তার গায়ের উপর একটা শক্ত কিছু বসে গলা চিপে ধরছে। তো গলা চিপে ধরছে, সে তো খুব চিৎকার করতেছে, কিন্তু মেয়ের ঘর থেকে খোলা দরজা, কিন্তু কোনো শোনা যাইতেছে না। তো শোনা যায় না, সে অনেকক্ষণ ধরে ওটার সাথে দস্তাদস্তি করতেছে ছুটার জন্য, গলা এমন ভাবে ধরছে যে সে উঠতে পারতেছে না, অনেক চেষ্টা করতেছে। তাই বহুক্ষণ পর তার মানে মনে আসছে যে আচ্ছা এরকম হইলে তো আমি একটু সুরা টুরা পড়ি, যদি তাইলে হয়তো এটা আমার শরীর থেকে যাইতে পারে। তার ধারণা হয়েছে যে ভুটুত কিছু একটা হবে। তো যাই হোক, উনি চেষ্টা করতেছে উঠার, পারতাছে না। তো হঠাৎ তার মাথায় আসছে যে আয়তুল কুরসি সুরাটা সে পড়বে, খুব পড়ার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। তো যাই হোক, 1-2টা শব্দ হয়তো বলতে পারছে আয়তুল কুরসির সুরা, তো ওটা উপর থেকে সরে গেছে। তো সরে যাওয়ার পর সে দেখে তার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে আর খুব ঘামছে। সে ভয়ে আবার মেয়ের ঘরে আসছে, আয়েশা মেয়ের সামনে, আয়েশা মেয়ের গায়ে হাত দিছে। তো মেয়ে তাকাইছে, কি ব্যাপার মা, তুমি এখানে কেন, তুমি এখনো ঘুমাও নাই? তো বলে কি আমি তো ওই ঘরে ভয় পাইতেছি, শুইতে পারতাছি না, আমি আরেকবার আসছিলাম, তুই ঘুম, এই জন্য আমি আর তোরে জাগাই নাই, কিন্তু এখন তো আমার খুব ভয় করতেছে। বলে কি তোমার এমন শরীর ভিজা কেন, কপালে ঘাম দিয়া ভরা? বলে কি আমার সারা শরীরই ঘামতাছে আর খুব ঠান্ডা হয়ে গেছে আমার শরীর ভয়ে। তো যাই হোক, সে এই ঘরে আসছে আর মেয়ে বলছে থাক আর ওই ঘরে যাইতে হবে না। পরে জিজ্ঞেস করছি যে জামাই কে আসছে, বলে কি না সে না বলল রাতে আসবে না। বলে না আমি একটু আগে বারান্দায় দেখলাম সে হাঁটতেছে আর স্মোকিং করতেছে। বলে না না তুমি ভুল দেখছো মা, তোমার হয়তো খেয়াল নাই, সে বলছে আসবে না। তো যাই হোক, সে মেয়ের পাশে শুয়ে আছে। তো শোয়ার পর বেশ অনেক রাত্র হবে হয়তো, মাঝরাত্রের দিকে আবার তার ঘুম ভাঙছে। তো ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পরে সে উঠছে, উঠে আবার পানি পিপাসা ধরছে, তে রান্নাঘরের দিকে গেছে, যে দেখে জানালা কিন্তু সম্পূর্ণ বন্ধ, কাঁচ লাগানো, কোথাও কোনো ভাঙাচুরা কিচ্ছু না, কিন্তু একটা কালো বিড়াল, বিড়াল তো নর্মালি আমার বিড়ালই হয়, কিন্তু সে দেখছে বিড়ালের চেয়ে একটু বড়, মানে মোটা সোটা একটা নাদুস নাদুস কালো বিড়াল, সে যে জগ থেকে পানি খাবে ওইটার পাশে বৈশা আছে। বৈশা খুব বড় বড় চোখ করে মানে তার দিকে তাকাইতেছে, এন্ড সে বললো যে কি ব্যাপার, কোন মানে সে নিজের থেকে বলতেছে কোথাও তো কোনো ভাঙা চূড়া নাই, আমি তো সব জানারা বন্ধ করলাম সন্ধ্যায়, তাহলে বিড়ালটা কিভাবে ঢুকলো। সে সারা ঘর পায়চারি করতেছে যে কোন একদিক দিয়ে কোন দিক দিয়ে ঢুকলো, দেখি সারা ঘর ঘুরছে কোথাও কোনো ফাঁক ফকর কিচ্ছু নাই, বিড়াল ওইখানে বসে আছে তাকে কিছু বলে নাই কিন্তু বারবার তার দিকে তাকাইতেছে। সে আবার সে ওই ঘরে গেছে, ওই ঘরে গেছে, ওই ঘরে সে যখন ঢুকতেছে বিড়ালটাও তার সাথে ঢুকতেছে, ঢুকে বিড়ালটা সম্পূর্ণ একটা হাওয়ার মতো হইয়া দেয়ালের দিকে মানে লাগছে যায়া, ধুমার মতো হয়ে একটা দেয়ালের দিকে লাগছে। তো সে একদম ওইটা দেখে খুব জোরে চিৎকার দিছে, চিৎকার দেওয়ার পরে মেয়ে তাড়াতাড়ি উঠে ওই ঘরে গেছে, কি ব্যাপার তুমি না আমার পাশে শুয়াছিলা, তুমি আবার এখানে আসলা কি জন্য আর চিৎকার দিলা কেন? বলে কি একটা বিড়াল আমার পাশে পাশে আসছে, আয়সা দেখ দেয়ালের মধ্যে ওই ধুমার মতো দেখ লাগছে কেমন বিকট আকৃতির চেহারা নিয়ে। বলে কি কই মা আমি তো কিছুই দেখতে পাই না, তুমি কি দেখো ভুলভাল, চলো তো মাকে টাইনা নিয়ে আসছে। নিয়ে এসে আবার ওর পাশে শোয়া রাখছে, শোয়া রাখার পর তো ভাবি আর সারা রাত ঘুমায় না ঘুমায় না, যাই হোক কখন ভুর হবে, ভুর হলে সে তার বাসায় চলে যাবে। তো যাই হোক সকাল হয়েছে, হওয়ার পরে 8-9 হবে এরকম টাইম সে উঠছে, উঠে এখন বলে কি মা আমি আর 1 ঘন্টা 1 মিনিট এখানে থাকতে চাই না, এই বাসায় আমি সারা রাত ভয়ে ঘুমাইতে পারি না, এই বাসায় তো কিছু একটা ঘটনা আছে। মা বলতেছে, মেয়ে বলল যে কি জানি মা, জানি না আমরা তো মাত্র আজকে নতুন আসলাম। বলে কি না আমি তো দারোয়ানকে না জিজ্ঞেস করে এখান থেকে কোনো রকমেই যাব না, আমার জানতে হবে কেন এই ঘটনাটা আমার ওই ঘরে ঘটলো। তো যাই হোক সে ওই যেমন চিন্তা করছে ওরকম ঘর থেকে বের হয়ে মেয়ের থেকে বলছে আমি ঘরে চলে যাই, কিন্তু সে ঘরে যায় নাই, সে দারোয়ানের কাছে গেছে। তো গেটের ওখানে যায় জিজ্ঞেস করে যে চাচা আপনাকে একটা কথা বলি, আপনি সত্যি কথা বলবেন আমার সাথে? বলে আচ্ছা ঠিক আছে বলেন, কি জানতে চান? বলে কি যে সারা রাত এই এরকম এরকম ঘটনাগুলো আমার সাথে হইল, এটা কি ঘটনা? তারপরে সে বলতে চায় না, অন্য অন্য কথা বলে, না এগুলো আমি আপনার থেকে শুনবো না, আপনি ওই ঘরে কি ঘটনা আছে এটা আমাকে বলেন, সত্যি কথা বলবেন। পরে বলল যে দেখেন অনেক দিন আগে প্রায় 2-3 বছর হবে একজন মহিলা হাজবেন্ডের সাথে ঝগড়া করে এই ঘরে আত্মহত্যা করছে। তো বলল আচ্ছা তাহলে এটা আপনি আমাদেরকে কেন বলেন নাই, আমরা তো এটা শুনলে পরে ভাড়া নিতাম না, আমরা একদিনও থাকবো না, আপনি আমাদের ভাড়ার টাকা রিটার্ন দেন, আমার মেয়ে এখানে থাকবে না, যদি আমার মেয়ে এখানে থাকে তাহলে ওই ওর বাচ্চাদের ওর ক্ষতি হবে, ওর হাজবেন্ড সাংবাদিকের কাজ করে, 2-1 দিন দেখা যায় রাতে ফিরে না, তো ই করেন আপনি টাকা ফিরাই দেন, আপনি মিথ্যা কথা বললে আমাদেরকে ঘর ভাড়া দিচ্ছেন কেন? তো ওই লোক বলল যে এখন আয়সা পড়ছেন কিছুদিন থাকেন? বলে না কিছুদিন না আমরা 1 ঘন্টা থাকবো না। পরে যাই হোক বলল যে আসছেন যখন কিছুদিন থাকেন, আপনি যেই ভাড়াটা দিচ্ছেন এই মাসটা শোধ হোক তারপর আপনি চলে যান। পরে যাই হোক ভাবি ঘরে চলে গেছে, যাওয়ার পরে তারপরে আবার বেশ 2-4-5 দিন গেছে, 2-4-5 দিন যাওয়ার পর আবার ওই দুই ছেলের সাথে ঘটনা হয়েছে। ওই ছেলের বাবা আবার কি করছে, সে যেহেতু সিগারেট খায় বেশিরভাগ টাইম ওই খালি ঘরটায়, যেই ঘরটা ভাবি ঘুমাইছিল ওই ঘরটায় যেয়ে খায়। তো যাই হোক আজকে রাত্রে বলছে যে তোমরা এইদিকে ঘুমাও আমি এই ঘরটা ঘুমাই, সে জানে না ঘটনাটা ভাবির সাথে এমন হয়েছে। তো যাই হোক সে আবার ঘুমাইছে, ঘুমানোর পরে ওই মাঝরাত হবে হয়তো, ওই টাইমে তার বুকের উপর আবার ওরকম একটা কালো, সে অনুমান করছে যে ওটা ভালুকের মতো কিছু, ওর সারা গায়ে লোম দিয়া ভরা কিন্তু গলা নাই, কোনো চোখ টোক কিছুই নাই, কালো ভালুকের মতো, জাস্ট গলা নাই, হাত আছে পা আছে, লোম দিয়া পুরো শরীর ঢাকা, তার বুকের উপর চাইপা বসছে, সেম ওরকম করে গলা ই করছে, ধরছে মারার চেষ্টা করতেছে। তো যাই হোক খুব কষ্ট করে ছুটছে, ছুটার পরে তো সকাল হয়েছে, সকাল হওয়ার সে আর ভয় পায় নাই, ছেলে মানুষ যাই হোক মানে বলে নাই, যদি আবার বউ বাচ্চারা ভয় পায় সেজন্য কিছু বলে নাই। তো সকালবেলা উঠছে, উঠে বলে কি কি ব্যাপার, আমি যে সারা রাত ওই ঘরে থাকলাম আমি তো ঘুমাইতে পারলাম না, একটু ভয়ও লাগছে, যাই হোক আমি এরকম এরকম দেখলাম এখন কি করা যায় কি হয়েছে। তখন বউ বলল যে মার সাথেও তো এরকম হয়েছে, মা তো কালকে ছিল তুমি আসো নাই, তো এরকম হয়েছে, যাই হোক মায়ের খুব জ্বর, ভাবির প্রচুর জ্বর, মেয়ে খবর নিছে বলল যে মায়ের খুব জ্বর হঠাৎ করে, তো ওই যে ভয় পাওয়া থেকে তার জ্বর আসছে। তো হাজবেন্ড বলল তাহলে তো আমরা এই বাসায় থাকতে পারবো না, আমার দুই বাচ্চার সাথে যদি হয় তাহলে তো ওদেরকে বাঁচানো যাবে না, তাহলে এক কাজ করো আমরা একদিনও থাকবো না, তুমি ঘর খোঁজা শুরু করো। তা মেয়ে বলে কি না ঘর খোঁজা শুরু করার দরকার নাই, আমি দুই বাচ্চা নিয়ে মায়ের বাসায় যাই, তুমি ঘরটা তালা মেরা দাও, আমরা ঘর খুঁজে পাওয়ার পরে ভাড়া নিব। তারপরে ওই রাত্রের পরে ওই হাজবেন্ডেরও প্রচুর জ্বর হঠাৎ করে, এই ছিল আমার প্রথম ঘটনাটা। আমি এখন আমার দ্বিতীয় ঘটনায় যাচ্ছি, এটা হচ্ছে কি আপনার ঢাকা মেডিকেলের একটা ঘটনা। তো ঢাকা মেডিকেল বলতে আমি কখনো কোনোদিন যাই নাই, মানে নাম জানি, খুব করে নাম জানি যে ঢাকা মেডিকেল। তো যাই হোক, ওখানে আমার একটা বোন আছে, তো আমার বড় বোনটা ওখানে ভর্তি হয়েছে, হবে কি ওর বাচ্চা হবে এরকম একটা সময় হয়ে গেছে। তো হওয়ার পরে ওকে হাসপাতালে ভর্তি করছে, আমরা দুই বোনই তো হাসপাতালে ভর্তি করছে। এখন বাধ্য হয়ে আমার যাইতে হবে, যাইতেই হবে যত অসুবিধা সুবিধা থাক, তো আমার একা যাইতে হবে, এটা হলো সবচেয়ে বেশি বড় কথা, আমি কখনো ঢাকা মেডিকেল যাই নাই। তো যাই হোক যাইতে হবে। তো ওর শোনা গেল কি ওর বাচ্চা হবে না, মানে এমন অবস্থা পেটের, পেটের মধ্যে 1.5-2 কেজির মতো একটা টিউমার পাওয়া গেছে, ওইটা অপারেশন হবে। আচ্ছা যাই হোক, ঠিক আছে, অপারেশন হয়েছে। হওয়ার পরে পরের দিন বিকেলবেলা, বিকেলও না মানে দুপুরের দিকে আমাকে ডাকছি যে তুই আয়, আজকে সারাদিন তোকে আমার কাছে থাকতে হবে। তো তখন মানে অহরহ হয়ে যে ফোনের কোনো ব্যাপার নাই, শুধু পুরো এলাকায় হয়তো একটা ফোন থাকে, তাও হয়তো কোনো চেয়ারম্যান মেম্বারের বাসা, এরকম ধরনের আর কি। তো যাই হোক, আমার বড় ভাই ছিল ওখানে, ও যায় আমাকে খবর দিল যে আপা তোকে যাইতে বলছে, আজকে সারাদিন তোকে থাকতে হবে। আমি বলে আমি তো কখনো যাই নাই, বলে কি না গেলে কোনো কথা নাই, তুমি ঠিকানা নাও, ঢাকা মেডিকেল রিক্সা দিয়ে নামো, তারপরে যাও। সে চারতলায় আছে, অত নাম্বার সিটে এসে আমাকে দিয়ে দিল, আমি একটা কাগজে লিখে নিয়ে আমি যাইতেছি। তো যাওয়ার পর যাই হোক, আমি ঢাকা মেডিকেলের গেটের মধ্যে নামলাম, ওটা বোধহয় পুরানা ইমার্জেন্সি গেট, যাই হোক আমার এতটুকু মনে আছে, অনেক দিনের কথা। তো 95-96 এরকম হবে সময়টা। তো যাই হোক গেছি। তো যাওয়ার পর আমি তো কখনো যাই নাই, কোনটা ওখানকার ডোম ঘর, কোনটা লাশ কাটা ঘর, আমি তো কিছুই জানি না। ওই চারতলায় যাওয়ার জন্য আমি মাত্র ঢুকছি, একটা দেখলাম একটা অনেক বড় গেট খোলা, তো আমি ওখান দিয়ে যাইতেছি। তো যাইতেছি যাইতেছি অনেকখানি গেছি, দেখলাম লম্বা একটা করিডোর, অনেক বড়, মনে হয় দুই পাশে 20-30টা রুম হবে দুই পাশে মিলায়ে। তো অনেকক্ষণ যাওয়ার পরে হঠাৎ দেখি একটা বড় রুম, একটু হালকা হালকা অন্ধকার, একটা হালকা আলো জ্বলতেছে। তো আমি ওর মধ্যে ঢুকছি, ঢুকে আমি যে যাইতেছি আমার স্যান্ডেল ভিজতেছে রক্তে, এটা আমি কিন্তু বুঝতে পারিনি। তো যা একটু অন্ধকার, আচ্ছা আলোর মতো দেখা যাইতেছে, একটা ডিম লাইট জ্বলতেছে রুমটার মধ্যে, রুমটা অনেক বড়, আর অনেক জায়গায় এরকম বড় বড় টেবিল রাখা, ওর উপরে লাশ রাখা, আবার নিচেও নানা জায়গায় লাশ রাখা, ওই যে অ্যাক্সিডেন্ট হয়ে আসে না ওই ওই লাশ কাটা ঘরে আমি ঢুকে পড়ছি, আমি জানি না ওটা লাশ কাটা ঘর। আচ্ছা যাই হোক, তো ঢুকছি, ঢুকার পর অনেকক্ষণ পরে খেয়াল করলাম যে স্যান্ডেল ভিজা ভিজা লাগতেছে, আচ্ছা ভিজুক হয়তো পানি হবে। তারপরে দেখি একটা সাদা বড় একটা কাপড়ের মধ্যে হাত কাটা, পা কাটা, মাথা কাটা, শরীর কাটা, এরকম অনেকগুলা টুকরা একটা লোক ওই ওই কাপড়ের মধ্যে তুলতেছে। তারপরে অনেকক্ষণ পর এটা আমি কিন্তু দেখতেছি, আমি ঘুরতাছি রুমটা কিন্তু বের হওয়ার কোনো জায়গা পাইতেছি না, আর কোনো দরজা নাই, এই একটাই দরজা। তো আমি তো অনেকখানি ভিতরে ঢুকে পড়ছি। তো ঢুকার পর দেখলাম ওইটা ওই লোকটা পুটুলি বানতাছে, ভালো কথা। তো দেখা আমি ভাবলাম যে এটা হয়তো ওই রুম হবে না, তো আমি জিজ্ঞেস করতেছি ভাইয়া যে আমি চারতলায় যাব কোন দিক দিয়ে, আমি এটা কোথায় ঢুকছি। তারপরে উনি আমার দিকে এরকম তাকালেন, তাকায় আমার নিচে হারাটা ভয়ঙ্কর চেহারা, চোখ বড় করে আমার দিকে তাকাইছে, মানে সে বিরক্ত বোধ যে আমি এখানে ঢুকছি কেন। তারপরে আমি তো বলতাছি ভাইয়া সরি সরি সরি, না সরি করলে হবে না, আপনি কেন এখানে ঢুকলেন, সে খুব রাগারাগি করতেছে। তো রাগারাগি করার পর সে ওই যে ওই ওই হাত পা কাটা গলা কাটা এসবের হয়তো অ্যাক্সিডেন্টের কোনো হবে, অনেকগুলা লাশের আর কি টুকরা, ওগুলা সে পটলি বানতাছে। তো আমি আর একটু সামনের দিকে যাইতাছি, ওই টেবিলের উপরে একটা লাশ রাখা, একটা লাশ রাখা, কোনো কাপড় দেয়া না, এমনি খোলামেলা একটা ছেলে মানুষের লাশ, যাই হোক মহিলা না, কোনো কাপড় দেয়া নাই, একদম খোলামেলা। তো আমি কি করছি, আমি দাঁড়ায় আছি, মানে আমি পুরা বলদের মতো শক্ত হয়ে দাঁড়ায় আছি। আমি এখন কোন দিকে যাব, কি করব, লোকটা আমার অনেক রাগারাগি করছে, সে পটলি বানতেছে, আমার দিকে আর খেয়াল করেনি। ওইটা সে কি করছে, বুকটা পুরা চিরা, মানে পুরা বুকটা একদম খোলা, নানান দিকে রক্ত ই করতেছে। টেবিলটা এরকম সাদা ছিল, ওটার মধ্যে গড়ায় পড়তেছে। আর ওই লোক দুই হাত মাখা রক্ত, সে কি করছে, ওই আমি দেখলাম বুকের ওইখানে দুটো হাত ঢুকায় কি যেন বের করলো, কইরা একটা হাত বুকের সামনে রাখছে আর একটা হাত মুখে দিয়া খাইতেছে। তো ওইটা দেখার পর আমার শরীরটা একটু মানে ভয়ে একটু কেঁপে উঠছে। তো আমি কি করলাম, এটা কি কোনো লাশ কাটা ঘর, লাশ কাটা ঘর কেমন হয়, নাকি ডোম ঘর, আমি ভাবতেছি ওই দিকে দাঁড়াই। কিন্তু আমি পা নিতে পারতাছি না, আমার পাটা সব একদম শক্ত হয়ে মাটিতে লেগে গেছে। তো যাই হোক, ভয়ে আমার সারা শরীর মানে এত মোটা হয়ে গেছে। আমি আবার চিমটিকাটা দেখলাম যে আমার কি হাতির মতো পা হয়ে গেল, আমি মানে অনুমান করতেছি আমার পা কি হাতির মতো মোটা হয়ে গেল, আমি কেন তুলতে পারতেছি না। ওই যে রক্তগুলি অনেকক্ষণ ধরে রাখা, আমার স্যান্ডেলটা ওইটার সাথে আটকায় আছে, তো খুব ভাবে লেগে গেছে, আমি অনেক টানাটানি করতেছি স্যান্ডেল উঠানোর পরে। যাই হোক, দেখি স্যান্ডেল ওঠে না। এখন আমার হঠাৎ মনে হয়েছে যে এটা নিশ্চয়ই এটা ঢাকা মেডিকেলের সেই লাশ কাটা ঘর, ওই লোকটা কেন লাশের থেকে কি খাইতেছে, সারা শরীর দিয়াম একদম এইগুলি গড়ায় রক্ত পড়তেছে, সে খুব মহাসুখে ওইটা খাইতেছে, আর একটা হাতে নেওয়া ওই বুকটা চিরা ওইটার থেকে দুই হাত দিয়া নিয়ে আসলো। তো ওইটা দেখার পর আমার তো আর মানে মাথা কোনো ঠিক নাই, আমি স্যান্ডেল ফালাই দিয়া দৌড়, কোন দিকে দৌড় দিয়ে যাবো আমি বুঝতে পারতাছি না, মানে হালকা অন্ধকার, একটা ছোট্ট ডিম লাইট জ্বলতেছে, একটা কর্নারে একটা ডিম লাইট জ্বলতেছে। তা যাই হোক, আমি দৌড়াইতাছি, কতক্ষণ দৌড়াইছি আমি জানি না, অনেকক্ষণ দৌড়ানোর পর আমি ওই রুম থেকে বের হয়ে এখন দেখি পুরা লম্বা এক সরু গলি, আমি কোনো ডান বাও না তাকায় আমি দৌড়াইতাছি দৌড়াইতাছি ইচ্ছা মতো দৌড়াইতাছি। আর আমার পিছনে এখন কি যে ওই যে টেবিলের থিকা বুকের থিকা নিয়ে হাত মুখ মাখা রক্ত, ওইটা আমার পিছনে দৌড়ে আসতেছে, আমার দৌড় দেওয়া দেখে ওইটা আমার পিছনে দৌড়ে আসতেছে। এখন ওইটা মানুষ না অন্য কিছু এগুলি আমার চিন্তা করার কোনো বিষয় নেই, আমি জান প্রাণ দিয়া দৌড়াইতেছি লম্বা একটা গলি, আমি এখন কোথায় যাবো বুঝতেছি না, মানে গলিটা শেষ হয়েছে কোথায় ওটা আমি দেখার জন্য দৌড়াইতেছি। আমি একবার পিছন দিকে তাকায় দেখছি যে ওর মুখ টোক মাখা রক্ত, দুই হাত মাখা রক্ত, সে আমার পিছনে আমার থেকে পাঁচ ছয় হাত দূরে হবে, সে দৌড়ায় আমার পিছনে আসতেছে। তো আমিও খুব মানে মন প্রাণ দিয়া দৌড়াইতেছি আর আল্লাহ আল্লাহ করতেছি, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও এরকম করতেছি, দৌড়াইতেছি। দৌড়ানোর কতক্ষণ দৌড়াইছি আমি জানি না। তারপর অনেকক্ষণ দৌড়ানোর পর দেখি মানে একটা দরজা বন্ধ, এটা লিফটের গেট হবে, দরজা বন্ধ, ওইখানে এসে থামছি। থামার পর এখন পিছন দিকে তাকায় দেখি কিছুই না, আর আমার দোনো পা রক্ত দিয়া মাখা, পা দুইটা রক্ত দিয়া মাখা, আমি যতটা দূর দৌড়ে আসছি প্রত্যেকটা ছাপে ছাপে পায়ের ছাপগুলোর মধ্যে রক্ত মাখা, আমি যত দূর লাস্টে গেছি। তো যাই হোক, দাঁড়ায় আছি, এখন লিফট তো কোনো রকমে খুলতে পারতেছি না, আমি কোথায় টিপ দিলে লিফট খুলবে আমি এটাও বুঝতে পারতেছি না, আমার মাথা থেকে গুলা চলে গেছে। তো যাই হোক, অনেকক্ষণ ধরা ঝাঁকাইতেছে, অনেকক্ষণ ধরা থাপড়াইতেছে, কোনো কেউ নাই কিছু নাই। আবার পিছন দিকে আমি তো শুধু বলতেছি আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, পিছন দিকে আবার তাকাইছি, তাকায় দেখি না কেউ না। তখন মানে একটু শরীরটা শান্ত হইতেছে, আমি আবার নিচের দিকে তাকায় আবার চিমটি কাটছি পায়ে, পাটাকে এখনো মোটামতো আছে, দেখি না এবার ঠিক আছে, আমি চিমটি কাটছি যে ব্যথা পাই। তো যাই হোক, আমি স্বাভাবিক হয়েছি, হওয়ার পর এখন কি করব, ওই দিক থেকে বের হইলো, এটা যদি আবার আমার পিছনে আসে, এই চিন্তা করে আমি বের হইতেছি না, আমি ঠিক ওই গেটটাই ধাক্কাইতেছি। তো প্রায় কতক্ষণ করছি জানি না, ঝাঁকাইতেছি এই করতেছি, কিন্তু কোন রকমে গেটটা খুলতে পারতেছি না, তার কারণ এটা লিফটের গেট, ওটার তো একটা নিয়ম কানুন আছে, আমি ভুলে গেছি সব, মাথা থেকে চলে গেছে ভয়ে। তো যাই হোক, আমি আর কাউকে কিছু বলতেছি না, ওইদিকেই দাঁড়ায় আছি, অনেকক্ষণ পর একা একা গেটটা খুলে গেছে, মানে আমার মনে হয় লিপটা নিচে আসছে, নিচে আসলে পরে অনেক সময় আসে একা খোলে, তো খুলছে পরে আমি ওইটার মধ্যে ঢুকছি, ঢুকা এখন ওইটা আমি কোথায় টিপ বন্ধ করে আমি কিছুই দেখি না, আমার চোখ এমন অবস্থা হয়েছে যে আমি কিছুই দেখতেছি না, আমি কোথায় টিপব। তো যাই হোক, আমি দাঁড়ায় আছি, ওইটা আবার কোথায় যাইতেছে কি যাইতেছে আমি কিচ্ছু জানি না, মানে ওটা চলতেছে সোজা কথা, আমি দাঁড়ায় আছি ওটা চলতেছে। তো চলার পর কয় তালায় কোথায় নিয়ে থামাইছে আমি জানি না, থামাইছে পরে আবার গেটটা খুলছে, খোলার পর আমি বের হয়েছি, বের হয়ে একদম উপর হয়ে যায় পাকার মধ্যে পড়ছি। ওটা থেকে যে বের হয়েছি আমার পা ওই যে একটু উঁচু ছিল ইটা গেটের এই জায়গাটা, ওইটাতে আমার পায়ে লাগছে, লাগার পরে আমি পইরা গেছি মাটিতে, কিন্তু ওইটার ভিতর থেকে বের হয়েছি। হয়ে কতক্ষণ পইরা আছি জানি না, তারপরে যাই হোক আস্তে আস্তে উঠছি, ব্যথাটা তাও পাইছি, পার পরে উঠছি। উঠার পর এখন কোন দিকে যাব, মানে পুরা লম্বা একটা গলি, কিছু কিছু রুম গেট আছে, তো যাই হোক আমি উঠছি। উঠে এখন কোন দিকে যাব, ডান দিকে যাব না বাম দিকে যাব, চিন্তা করতেছি না ডান দিকেই যাই। তো হাঁটতাছি হাঁটতাছি অনেকক্ষণ হাঁটতাছি, তো অনেকক্ষণ পরে দেখি একটা নার্স একটা ট্রলি ঠেলা নিয়ে আসতেছে, ওইটার মধ্যে একটা রুগী রাখা, একটা মহিলা রুগী মনে হয়, খুব করে যেহেতু ঢাকা টাকা দেওয়া। তো যাই হোক এখন ওইটা কি লাশ না রুগী এত কিছু আমার মাথায় তখন আসে না, আমি দেখলাম সে আমার দিকে আসতেছে। তা আসার পরে তো জিজ্ঞেস করছি, সিস্টার আমাকে একটু বলবেন আমি চারতলায় কিভাবে যাব, ওইখানে আমার বোন ভর্তি আছে। তারপরে বললো আপনি তো ভুল আসছেন, আপনি এখানে আসছেন কেন? তারপরে আমি বলি ভাই ভুল হোক আর যা হোক এখন আমি কিভাবে যাব ওইটা আমাকে বলেন, আপনার সাথে কথা বলার মতন মানে মন মানসিকতা আমার নাই, আমি একটা পেরেশানির মধ্যে আছি। তারপরে বললো আপনি বাম দিক দিয়া বেশ অনেকটা যান, এই পুরা গলিটা শেষ করেন, তারপরে দেখবেন সিঁড়ি আছে, ওই দিক দিয়ে আপনি নিচের দিকে নামেন, নিচের দিকে নেমে জিজ্ঞেস করবেন তো কেউ না কেউ আপনাকে বলে দিবে। ওই তখন আমি মনে হইল কি যে আমার জানটা ফিরল, উনি একজন মানুষ উনি নার্স, এটা মানে ভাবলাম। ভাবার পরে সে যেভাবে দেখাইল সে লিফটের মধ্যে ঢুকলো, আমি ওই বাম দিক দিয়ে চলে গেলাম। চলে যাওয়ার পরে অনেকটা হাঁটার পরে 10-15 মিনিট হাঁটছি হয়তো, তারপরে দেখলাম যে হ্যাঁ একটা সিঁড়ি আছে, ওইটা দিয়ে নিচের দিকে নামলাম, কতটা নামছি আমি জানি না। তারপর আবার দেখলাম কিছু লোক, তো জিজ্ঞেস করলাম যে আমি চারতলায় যাব, ওইখানে আমি রুগী আছে আজকেই অপারেশন করে এখানে দিছি, তো আমি কোথায় যাব, তো ওরা আমার দেখাই দিছে। এ ছিল আমার দ্বিতীয় ঘটনা। আমি এখন আমার তৃতীয় ঘটনাটা শুরু করি। তৃতীয় ঘটনাটা হচ্ছে এটাও একটা লাশেরই ঘটনা, আত্মহত্যা করা একটা আত্মা। তো যাই হোক আত্মা বলতে একটা কিছু আছে, এটা আমার 50 বছরের বয়সে আমি জীবনে কখনো বিশ্বাস করি নাই, কিন্তু যখন থেকে আমার সাথে হওয়া শুরু হয়েছে তখন থেকে আমি বিশ্বাস করি যে জিন ভূত এটা আছে। তবে ভূত আর জিনের মধ্যে তফাতটা এটা হইতেছে যে জিন আল্লাহর সৃষ্টির একটা জিনিস, এটা আছে, কিন্তু ভূতটা হইতেছে যারা আত্মহত্যা করে ওই আত্মাগুলা। এটা আমি নিজে এটার ভুক্তভোগী, ঠিক আছে? তো আমি আমার ঘটনাটার মধ্যে এটা বলি যে তৃতীয় ঘটনাটার মধ্যে যে মারা গেছে ও হইতেছে আমারই আত্মীয়, আমি যাই হোক কিছু বলি না। উনি হঠাৎ একদিন আমি পথে যাইতেছি, তো যাওয়ার পরে আমারে সে আমার নাম ধরে ডাকতেছে, বেবি আন্টি বেবি আন্টি। তো অনেকদিন তার সাথে দেখা হয় না, হবে বছর দুয়েক তার সাথে আমার দেখা হয় না। মেয়েটার নাম আসমা, ওর একটা ছেলে একটা মেয়ে আছে। যাই হোক তো ও টিভি বা ইয়ের সাথে ওর হাজবেন্ড রিলেটেড, তো আমাকে ডাকতেছে, ডাকার পরে আমি শুনতে পাই নাই, দাঁড়াইছি। দাঁড়ানোর পর আমাকে বলে যে বেবি আন্টি আপনার ফোন নাম্বারটা একটু দেন। ও যে মারা গেছে এই কথাটা আমি জানি না, ঠিক আছে, রিসেন্টলি মারা গেছে কিন্তু এই কথাটা আমি জানি না। তো যাই হোক ফোন নাম্বারটা দেন। তা আমি বললাম কি যে আমার ফোন নাম্বার এখন কোথায় কিভাবে আমাকে দিব, আমি তো ব্যাগ নিয়ে আসছি কিন্তু এটার মধ্যে আমার কলমও নাই কাগজও নাই, কিভাবে দিব? তো তুমি তোমারটা বলো, তুমি তোমারটা বলো, আমি লিখে নিই। তাহলে কাগজ কলম কোথায় পাবেন? আমার সাথে সামনে একটু চলো, ওই সামনের ওই যে মুদি দোকানটা ওইটা থেকে একটা নিয়ে আমি লিখি। তো ওই লোক বললো আমার কাছে তেমন কাগজ নাই, আমাকে আপনি এই করেন না পান মোরান যে ওরকম একটা দেন না, আমি শুধু নাম্বারটা লিখবো আর আমাকে একটা কলম দেন। তো সে হাতের কাছে কলম পাই না, একটা কাঠ পেন্সিল ভাঙা চূড়া সেটা আমার হাতে দিছে। দেওয়ার পর আমি বলি কি আসমা তুমি আমার নাম্বারটা বলো, সে আমার একটা ফোন নাম্বার দিছে, সেই ফোন নাম্বারটা এখনো আমার ঘরে রাখা আছে। তো যাই হোক সে আমাকে ফোন নাম্বার দিছে, দেওয়ার পর বলে আন্টি অনেক দিন আপনার সাথে দেখা হয় না, আপনি বাসায় আসেন। আমি আচ্ছা ঠিক আছে যাব। এই কথা বলে ও মনে করো গলির ডান দিকে গেল, আমি বাম দিকে গেলাম, আমি আমার ভাইয়ের বাসা যাইতেছি। তো আমি আমার মেজো ভাইয়ের বাসা যাইতেছি। তো যাওয়ার পরে ওরা চারতলা থাকে, যাই হোক খুব কষ্ট করে উঠলাম, এরকম রোজার দিন ছিল একটা। তো উঠছি পরে ভাই বলতেছে কে একটা নতুন ঘটনা আছে। কি ঘটনা? বলে ইসের ভূতের, ওরকম জায়গায় একজন আত্মহত্যা করছে, ওর আত্মা নাকি ফিরে আসছে। আমি বলি কি হ্যাঁ ভালোই ঘটনা, বলেন আপনি পুরাপুরি জানেন? আরে জানি মানে আমি তো ওইখানে গিয়েছি, আমি ওইখানে গিয়ে শুনছি। আমি আচ্ছা ঠিক আছে বলেন। তো যাই হোক, সে আমাকে বলল যে সে আত্মাটা ফিরে আসছে, আয়সা এখন যাকে পাইতাছে তাকেই মারতাছে, যাকে পাইতাছে তাকেই মারতাছে। কেন, কি এমন হয়েছে? বলে কি যে ও যে হুন্ডা কেনার জন্য টাকা চাইছিল, হুন্ডা কেনার জন্য টাকা চাইছিল, ছেলে বাচ্চা এই 17-18 এরকম বয়স হবে, হুন্ডা কেনার জন্য টাকা চাইছে। তো টাকা মা বাবা ভাই বোন কেউ দিতে, এত টাকা কোথায় থেকে দিব, অনেক টাকা, 70-80 এরকমের টাকা দিতে পারে নাই। তো সে এখন যারে পাইতাছে তারেই মারতাছে। ওই ও যখন জীবিত ছিল ওই তখন ও এরকম করছে টাকার জন্য, আর একটু যে মটট খাইতো, গাজা টাজা খাইতো, ওগুলার জন্য বাপ মাকে মারধর করত টাকা নেওয়ার জন্য, এখন মরে গিয়েও এটাই করতেছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, এখন এখন কি করতেছে? বলে কি এখন আসছে আজকে 3-4 দিন সে বাসায়, যাকে তাকে মারতাছে কিন্তু তাকে দেখা যাইতাছে না। ও ওকে থাপ্পড় দিতাছে, ওকে ল্যাংমেরা ফালাই দিতাছে, ওকে ধাক্কা দিয়ে ফালাই দিতাছে এরকম। তো যাই হোক, এরকম করছে। করার পরে ওর বোনের একটা ছেলে ছিল, এই 10-11 বছর এরকম বয়স হবে, তো ও দেয়ালের মানে রেলিং এর মধ্যে বসা ছিল। তো ও দূর থেকে দেখছে যে ওর মামা বাড়ির দিকে ঢুকতাছে। তো ছোট মানুষ অত আর খেয়াল করে নাই, আসছে আইসা বলে কিরে তুই এদিকে বসে আসিস কেন? বলে কি এমনি? হ্যাঁ এমনি, তোর কত বড় সাহস, তোর মার কাছে আমি বললাম হুন্ডা কেনার টাকা চাইলাম সেটা দিল না, ও এমন ভাবে থাপ্পড় দিছে, দেওয়ার পর একদম দুইতলা থেকে নিচে পড়ে গেছে বাচ্চাটা। তো দুইতলা থেকে নিচে পড়ে গেছে, নিচে পড়ে যেই জোরে চিৎকার করছে, করার পরে ওর মা আর অন্যান্য মামারা নানি এগুলি সব চলে আসছে। কি হয়েছে? তারপরে ও পড়ার পরে এইটুকুই কথা বলতে পারছে যে ওই মামাটা আমাকে উপর থেকে থাপ্পড় মাইরা নিচে ফালাই দিছে। মানে সবাই বলে কোন মামাটা? বলে কি আরে ওই যে ওই নাম বলতেছি, আমি নামটাও বলতে পারতাছি না, যাই হোক একটা অন্য নাম বলি। তো বলছে যে ওই সজীব মামাটা আমাকে থাপ্পড় দিছে। এনে ওর মা নানি সবাই সবার মুখের দিকে তাকায় যে কি ব্যাপার, ও মারা গেছে কতদিন হয়ে গেছে, বছর হয়ে চললো, ও আরে থাপ্পড় দিব কোথ থেকে, এটা কি বলে না বলে, আই তুই আবল তাবল কি দেখছস। এখানে ওইগুলা চিন্তা করা বাদ, যে তোর মামা তোকে থাপ্পড় নিচে ফালাই দিছে এটা বাদ, এখন ওরা সব বাচ্চাকে পাথালি কুলে করে নিয়ে দৌড়াইতেছে কোথায় যাবে, এমনকি পিজি হাসপাতাল যাবে না ন্যাশনাল যাবে না ঢাকা মেডিকেল যাবে চিন্তা করে পাইতেছে না, ওরে নিয়ে যাইতেছে যাইতেছে, ও এরকম করছে আর কি, বাচ্চাটাকে ধাক্কা দিয়ে ফালাই দিছে থাপ্পড় দিয়ে। তো দুইতলা থেকে নিচে পড়ছে, ভয়াবহ অবস্থা বাচ্চাটা। তো যাই হোক হাসপাতালে নিয়ে গেছে, হাসপাতালে নেওয়ার পর বলল যে ওর ব্রেনে আঘাত লাগছে, মাথাটা নিচের দিকে পড়ছে, শরীরটা পরে পড়ছে, মাথা নিচের দিকে পড়ছে, একদম থেতলায় গেছে, নাজেহাল অবস্থা। তো যাই হোক ওই বাচ্চাটাকে নিয়ে গেছে হাসপাতালে, ওরে ডাক্তাররা বলল যে খুব ইমার্জেন্সি এবং বিশাল বড় একটা অপারেশন করতে হবে, কারণ ওর মগজটা সম্পূর্ণ খুলতে হবে, ওর মাথার খুলিটা পুরা খুলতে হবে, মানে কেমন একটা ব্যাপার, মানে একটু থেকে কতবার একটা ঘটনা। তো ওই বাচ্চার এরকম অপারেশন, অনেক টাকার দরকার, যাই হোক ওই বাচ্চাটাকে অপারেশন করানো হয়েছে। হওয়ার পরে ওর মগজটা পুরা খুলছে, ওইটা আমরা ইসে দেখছি মনিটরে, তো যাই হোক দেখাইছি পুরা, ওইটা একটা প্লেটের মধ্যে তুলছে মগজটা, তারপর মাথার খুলিটা পুরা তিন ভাগ করে খুলছে, ওই যে পাটে পাটে কড়াই আছে ওরকম করে খুলছে। খোলার পরে বাচ্চাটার অপারেশন হয়েছে। হওয়ার পর ও যখন মনে করেন ওরে সম্পূর্ণ ইকুইরা সিটে দিছে, তো দেওয়ার পর যখন জ্ঞান ফিরছে তো ওকে জিজ্ঞেস করে যে কি ব্যাপার, এই তুই উপর থেকে পড়লি কিভাবে, আর তুই বললি সজীব মামা আমাকে থাপ্পড় দিছে তারপরে ধাক্কা দিছে এরপর আমি নিচে পড়ছি, কি দেখছস তুই? তো ও বলল যে সে তো খোলা খালি গায়ে কোনো কিছু পরা না, কিন্তু একটা প্যান্ট পরা ছিল, সে এসে আমাকে জিজ্ঞেস করছিস কি ব্যাপার, তুই এইখানটা বৈশা কি করস? আমি বলছি কিছু না। হ্যাঁ তোর এত বড় সাহস, তোর মাকে বললাম টাকা দিতে হুন্ডা কেনার দিল না, সেজন্য আমাকে থাপ্পড় দিছে। এই ছিল আমার তৃতীয় ঘটনাটা। এখন আমি আমার চতুর্থ ঘটনাটি বলছি, এটা হচ্ছে একটা গ্রামের ঘটনা, আমার নিজের বোনের শ্বশুর বাড়ির ঘটনা, অনেক আগের ঘটনাটা অবশ্য, আমি তখন কত 10-11 বছর বয়স হবে এরকম, তো অনেক আগের, যেহেতু আমি 50+। তো যাই হোক সেই একজন মারা গেছে, ওরই মানে দূর সম্পর্কের শাশুড়ি, চাচি শাশুড়ি, ফুপু শাশুড়ি, এরকম একটা কোনো শাশুড়ি, আমার অতটা খেয়াল নাই। তো যাই হোক, উনি মারা গেছে। তো মারা যাওয়ার পর ওনাকে অনেক বড় ওদের উঠান, ওটাতে ধান টান এই বিভিন্ন ফসল শুকায়, অনেক বড়, আর চারপাশে চারটা ঘর, মাঝখানে অনেক বড় উঠান। তো তার ঘরের ওই মহিলা মারা গেছে, ওই মহিলার আগে পরে ছেলে মেয়ে ভাই বোন এরকম কেউ নাই, দুঃসম্পর্কের হয়তো। তো যাই হোক, সে মারা গেছে। মারা যাওয়ার পর ওই মহিলাকে ঘর থেকে বের করে মানে ঘরের দরজার মানে সে কি বলে উঠানের মধ্যে রাখছে। তো রাখার পর ওই লাশটা রাখার পর লাশটার ওইখানে আমি দূরে বসা, আমি তার থেকে 100 গজ দূরে, আমি একটা অন্য ঘরের মানে ইসে বারান্দায় বসা, জানালা দিয়ে দেখতেছি আমি। তো মারা গেছে ওই মহিলাকে উঠানের মধ্যে একটা জায়গায় রেখে একটা মানুষের সামনে নাই। তো অনেকক্ষণ ওই লাশটা ওইখানে রাখা, আমি দূর থেকে দেখতেছি, এমনি বসে আছি কোনো না, আপু হয়তো রান্নাঘরে বা শাশুড়ি হয়তো রান্নাঘরে, যাই হোক আমি দেখতেছি বসে বসে। লাশটার সামনে কোনো মানুষ নাই, কিন্তু হঠাৎ করে লাশটার হাত পায়ের দিক থেকে একটু নড়াচড়া করতেছে, মানে সামান্য একটু নড়াচড়া করতেছে, মানে সে উঠতে চাইতাছে নয়তো বসতে চাইতাছে, বা পা হয়তো চুলকাইলে পরে আমরা পা উপরের দিকে একটু টান দেই চুলকানোর জন্য, এরকম একটা ভঙ্গি আমি দূরে থেকে দেখতেছি। তো দেখার পর আমি ভাবলাম সে তো মারা গেছে, সে তো লাশ, তাহলে সে নড়তাছে কেন, তাহলে কি আবার বেঁচে উঠলো, এরকম মানে আমার মাথায় চিন্তা, 10-11 বছর আর কি এমন চিন্তা হবে, আমি এটা ভাবতেছি বসে বসে। হঠাৎ করে লোকজন তাদের আসলো, আইসা মানে ছেলে রাগারাগি করতেছে, হয়তো অন্য কারো ছেলে হবে, যাই হোক হাই ফুপুর লাশটা এরকম করে এখানে রেখা, সব গেছে গিয়া এদের ব্যাগকল সবগুলি, কোনো ই নাই, লাশটাকে একা একা কখনো রাখে এরকম এরকম কইরা, তো চল এর গোসল দিতে নিব। তো ই করছে ঘরের একটা সাইডে, উঠানেরই একটা সাইডে মশারির মতো ই কইরা কাপড় দিয়ে বেড়া দিয়ে ওইখানে তাকে গোসল দিতেছে। তো গোসল টোসল করাইছে, করানোর পর আবার তাকে খাটিয়ায় নিছে, নেয়ার পর মসজিদটা তাদের ঘর থেকে মানে তাদের নিজস্ব পারিবারিক মসজিদ কবরস্থানেটা আছে, তো বাসা থেকে 2-3 মিনিটের পথ এরকম। তো ওই 3-2 মিনিটের পথে যাওয়ার পথে বাম সাইডে একটা অনেক বড় পুকুর, পুকুরের চতুর্দিকে বিভিন্ন রকমের গাছ আছে, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, সেই কিন্তু পুকুরটার শেষ কর্নারে একটা অনেক বড় তাল গাছ আছে। তো যাই হোক, তাল মানে এটা আমি মানে ওই জায়গাটার বর্ণনা দিলাম। তো পুকুরের ওই সাইড দিয়ে যখন লাশটা নিতাছে, নেয়ার পর আমরা ছোট মানুষ ওই সবাই লাশের পিছনে পিছনে যাইতাছি, কিভাবে কবর দিয়ে দেখবো, জীবনে তো কখনো দেখি নাই, কবরস্থানের সামনে যাইতে পারি না, আর দেখবো কি করে। তো গ্রামের বাড়ি নিজস্ব কবর সবাই যাইতেছে, ঘরের মহিলারাও যাইতেছে, ছোট বাচ্চারা, আমি ওদের সাথে যাইতেছি। তো যাওয়ার পর মানে কিছু দূর গেছে, পুকুরের কাছাকাছি যখন আসছে, আমি কিন্তু দেখছি লাশটা নড়াচড়া করতেছিল, এটা শুধু আমি হয়তো জানি, কেউ দেখে নাই, কারণ এখানে কেউ ছিল না। তো গোসল করাইছে, তখন হয়তো কিছু হয় নাই, যাই হোক লাশটা যখন নিয়া যাইতাছে পুকুরের কাছাকাছি আসছে, লাশটা উঠা বৈশা লাভ দিয়া পানির মধ্যে পড়ছে, চারজন তো কাঁধে করে নিয়ে যাইতেছে, পিছনে অনেক লোক, বাড়ি ঘরের এই আত্মীয় স্বজনরা। তো যাই হোক যাইতেছে, ওটা লাভ দিয়া পইরা গেছে। তো ওরা ভাবছে যে চারজনে নিতে পারে না, হয়তো ঝুলটুল লাগছে, এই জন্য হয়তো লাশটা পুকুরে পইরা গেছে। তো খুব চিৎকার চাঁচামাচি শুরু হয়ে গেছে, হুজুর আর অন্য অন্য লোক, হ্যাঁ এটা আপনারা কি কাজ করলেন, একটা লাশ আনতে পারেন না, এই লোকরা আপনারা কাঁধে নিছেন কেন, এরকম খুব রাগারাগি করতেছে। এখন পানি থেকে লাশটা তো ডুববা যাইতাছে, অল্প দেখা যাইতাছে, এটা গভীর জলের দিকে যাইতাছে গিয়া, এখন কি করা হইব, কিভাবে আনবো এটারে, কেউ কোনো বুদ্ধি পাইতাছে না। হঠাৎ একজনে বলে কি, এক কাজ করেন হুজুর, জাল ফালান তাইলে ঠিক হইব, তাড়াতাড়ি করে জাল ফালান। হুজুর চিৎকার করে বলতেছে, এই কার ঘরে জাল আছে মাসে, তাড়াতাড়ি আনো, এই লাশটা উঠাইতে হবে। আরো কিছু লোক আবার লাফায় ঝাপায় পানির মধ্যে নামছে, নামে এখন তো খুঁজতেছে লাশটাকে, পাইতাছে না, পাইতাছে না, যাই হোক মানে কেমন একটা ঘটনা। তো যাই হোক লাশটাকে পাওয়া যাইতাছে না, অনেকক্ষণ পর জাল আনছে, ওটা শানবাঁধানো একটা ঘাট, তো লাশটাকে আনছে, লাশটাকে খোঁজার জন্য জাল দিয়া চেষ্টা করতেছে, করার পরে জালে আসে নাই। অনেকক্ষণ পর দেখে কি, তালগাছের এই কর্নাটা দিয়া লাশটা হাইটা উঠতেছে পানির থেকে, মানে পানির থেকে একটা সোজাসুজি সে উঠতেছে। উঠার পরে তো সব লোক, আরো বিভিন্ন গ্রাম থেকে লোক আইসা ভিড় হয়ে গেছে, লাশ পানির মধ্যে লাফায় পড়ছে, মানে ঘটনাটা এমন ভাবে ছড়াইছে, জাল দিয়া লাশ পাওয়া যাইতাছে না, মানুষ নামছে লাশটাকে পাওয়া যাইতাছে না, পুরা পুকুর তোলপাল করতেছে, কিন্তু কেউ মানে স্বপ্নেও কল্পনা করে নাই যে তাল গাছটার কর্নার থেকে ওইটা একা একা উঠবো। তো যাই হোক, একা একা উঠছে, উঠার পরে সে সোজা আমি মানে যে বানর যেভাবে ওঠে বা কাঠবিড়ালি যেভাবে একটা উঁচু গাছে কেমন করে উঠে, সে ঠিক বানরের মতো লাফায় লাফায় তাল গাছের একদম মগডালে চলে গেল লাশটা। তখন সবাই তো মানে বলে কি জীবনও তেমন ঘটনা দেখি না, এটা কি ঘটনা রে ভাই। হুজুর বলে কি শুনেন, আপনাদের লাশ মনে হয় কোথাও একা বহুক্ষণ ছিল, এর মধ্যে জিন ঢুকছে, মানে মসজিদের হুজুর বলতাছে আপনারা এটা একটা কাজ করছেন, এটা নাইলে কোন রকমের সম্ভব না, এটা জিন ভূতের কাজ। হুজুর বলতাছে এটা, হুজুর বলে এটা আমার কিচ্ছু করার নাই, এখন ওই মগ ডালের থেকে এত বড় বিশাল এক তাল গাছ, এর থেকে আর কিভাবে নামানো যাইব, এটা আমার দ্বারা সম্ভব হইব না, আপনারা যা করেন করেন। হুজুর রাগে একদম সোজা গড় গড় করে মসজিদে চলে গেল। এখন মানুষ ভিড়, ওই তাল গাছে কে উঠব ভাই, কে নামাই বই লাশ, একদম এমন মগডালে যদি মানুষের যাওয়া সম্ভব না, কারণ ওর মধ্যে তো জিন ঢুকছে, লাশটা তো অমন করতেছে না, জিনটাও গুলা কারু কাজ করতেছে। আচ্ছা যাই হোক, তারপরে এখন সবাই তো মুরব্বীরা বাড়ি ঘরের এরা চিন্তা ভাবনা করতেছে লাশটাকে নামাইতে হবে। লাশটা মারা গেছে মনে করেন রাত্রে ভোরের দিকে, সকালের দিকে নয়টা দশটার দিকে গোসল দিছে, তারপরে এটার ঘটনা ঘটতে ঘটতে দুপুর গড়াইতেছে গ্রামের বাড়ি, মানুষজন শুধু ভিড়ই হইতাছে, যে যেখান থেকে শোনে সবাই তাল গাছের তলা ভিড় করতেছে। এখন একজন লোক আইসা বলে কি যে আপনারা তো ভিড় ভাট্টা করলে তো হবে না, এই লাশটাকে তো তাল গাছ থেকে নামাইতে হবে। আচ্ছা এটা এখন নামানের কি করা যায়, তো আবার কেউ বলতেছে এক কাজ করেন, যেই লোকরা মানে রস কাটে মানে কি বলে ওটাকে শীতের দিনে খেজুর গাছ কাটে, ওই লোক ছাড়া তো এই গাছে কেউ উঠতে পারবো না। তারপরে যাই হোক, ওই লোক খবর দেওয়া হইল, যারা গাছি গ্রামে ওদেরকে গাছি বলে, যারা রসের গাছ কাটে খেজুর গাছ কাটে রস বের করে, তো ওই লোকদেরকে খবর দিল চার পাঁচজন আসছে। আইসা বলে কি এটা তো উঠা সম্ভব না, এটা তো খেজুর গাছের মতো না যে ডোগা ধরে ধরে উঠা যাবে, এটা তো প্লেন একটা গাছ, আমরা কিভাবে উঠবো। সবাই বলতেছে মুরব্বীরা চিৎকার চেঁচামেচি করতেছে, আচ্ছা কেউ একটা বুদ্ধি বের করেন এখন ওইটারে কিভাবে নামানো যায়। তো যাই হোক, এরকম চিন্তা ভাবনা করতেছে, করার পর বিভিন্ন জনে বিভিন্ন বুদ্ধি দিতেছে। দেওয়ার পর একজন লোক বলল কি আচ্ছা আমি বিদেশে থাকতে দেখতাম পাহাড়ের মধ্যে এরকম করে ওঠে, আপনারা এই পদ্ধতিটা ব্যবহার করেন ওঠার জন্য। এখন ওই লোক বলতাছে যে কি করব, বলে কি দড়ি আছে না দড়ি, এরকম সোজা দুইটা লম্বা দড়ি নেন, তারপরে এক হাত ফাঁকা রেখা রেখা ওইটার মধ্যে আবার দড়ি ই করে সিঁড়ির মতো বা চঙ্গ যেভাবে ব্যবহার করে, দেশের বাড়িতে একটা আছে বাঁশ দিয়ে বানায় এটাকে চঙ্গ বলে, যাই হোক ওরকম একটা করেন, তাইলে অন্তত পক্ষে এটা নামানো সম্ভব। এরকম অনেক বুদ্ধি টুদ্ধি কইরা যাই হোক ওরকম একটা দড়ি ই করা হইল। তা একজন বলল কি যে এটারে কোন রকম একজন তাল গাছে ওঠো, তাল গাছের উইটা এটারে সাথে নাও, পায়ে বাজায় নাও কোমরে বাজায় নাও, যেভাবে তাল গাছ একজন উঠোনের চেষ্টা করো, তারপর এটা এমন একটা ডালায় বাজায় দিয়ে আসবা উপরে যাতে এটা নিচের দিকে পড়ে প্লাস খুব শক্তভাবে থাকে। তো যেই ভাবা সেই কাজ, গ্রামের অনেক মানুষই আছে গাছে উঠতে পারে, যাই হোক ওরকম দুই একজনকে উঠানো হইল তাল গাছে। তো উঠানোর পরে ওইটারে সুতাটাকে মানে সুতা কি দড়ি, খুব শক্ত দড়ি যেগুলা দা গরু টরু বাঁধে, তো ওরকম দড়ি ওরকম লম্বা দুইটা না সিঁড়ির মতো প্রায় মনে করেন বিশ পঁচিশটা ধাপে ধাপে কইরা ওই লোক এটা মাজার মধ্যে সুতা দিয়া বাইন্দা নিয়ে গেল আর সে গাছে উঠতেছে। তো যাই হোক, প্রায় দুপুর শেষ, আসরের আজান হয়ে আসতেছে, কোন রকমে এটার কোন সুরাহা হইতেছে না। তো যাই হোক, এখন উপরে উঠল ওই লোকটা, উঠার পরে ওই দড়িটা বাঁধা দিয়ে আসলো, দিয়ে আইসা এখন হুজুরের হাতে পায়ে ধরতেছে, আরো দুই তিন গ্রাম থেকে হুজুর আনছে যে এখন কি করা যায়। তো ওই তিন চার হুজুর মিলে বুদ্ধি করতেছে যে কোনো একজন হুজুর এই এই সুতাটা বায়া উপরে উঠবে তাল গাছের, আর যত সুরা কালাম আছে গেলে পৈরা কোন রকমে তাকে মানে বসে আনতে হবে, তারপর খুব বুঝায় সুজায় তাকে নিচে নামানো হবে, কারণ লাশটার উপর দিয়ে ধকল খোলা যাইতেছে। একটা চিন্তা করার পর, ভালো চিন্তা, যাই হোক সবাই বলল হ্যাঁ এটা ঠিক আছে হুজুর। তো যাই হোক ওরকম চিন্তা ভাবনা করে দুইজন হুজুর উঠলো ওই সুতাটা বায়া, নিচে একজনে ধরে রাখছে খুব শক্ত করে দুই তিনজনে, ওই লোক ওই সুতা দিয়া ওই তাল গাছে উঠতেছে। উঠার পর এখন এই মগ ডালে কিভাবে যাবে, ওই পাতার মধ্যে যাওয়া সম্ভব না। যাই হোক, হুজুরা দুইজন উঠে খুব ভালো করে অনেক সুরা টুরা পড়ে, মানে ভূত বা জিন ছাড়ানোর জন্য যে সুরাগুলি হুজুররা ব্যবহার করে ওগুলি পইরা পইরা পরে বোতল দিয়ে পানি নিয়ে গেছে, পানির মধ্যে পইরা ওই পানি ওই লাশের গায়ে ছিটানোর চেষ্টা করতেছে দূর থেকে। তো যাই হোক, যেমনি হোক ওটা যে কোনো প্রকারে ওইটার লাশের গায়ে গেছে, যাওয়ার পর এখন মানে হাতের নাগালে আসছে লাশটা। তো যাই হোক, বুঝায় বাজায় আর দুজন তো একদম খুব সুরা পড়তাছে, পড়ার পর লাশটাকে দুজনে খুব কষ্ট করে, যেই হোক এটা নিচোখে দেখা জিনিস আর দাঁড়ায় দাঁড়ায় দেখতাছি, অনেক কষ্টে উপর থেকে নামাইছে। নামানোর পর নিচে আসছে, তখন আসরের আজান শেষ হয়ে সন্ধ্যা হবে হবে এরকম। তারপরে যাই হোক, যে কি ব্যাপার, এই লাশকে ধরছো কেন? তারপরে বলল, এই লাশটা তো একা ছিল, তো আমি তো ওই বড়ে গাছে বসা ছিলাম, তারপরে ওখান থেকে আমি দেখলাম যে কেউ কোথাও নাই, আমি আসলাম, এখন তো আমি তাকে ছাড়ব না। কেন? এটা একটা লাশ, আমরা একটু পরে এটাকে মাটি দিব, গোসল করানো হয়েছে, ছাড়বো না মানে এটা কি ধরনের কথাবার্তা? তুমি যেখানে ছিলা সেখানে যাও। বলে কি, না আমি সেইখানে যাব না, আমি বাড়ির কাউকে না কাউকে মানে কারো না কারো শরীরে আমি যাব। মানে খুব তক্ক হইতাছে দুই হুজুরের সাথে। বলে, না তুমি বাড়ির কারো মধ্যে যাইতে পারবে না, তুমি লাশের থেকে কোনো গাছে যাও, লাশের শরীর থেকে বের হয়ে কোনো গাছে যাও। তারপরে বলে কি, তাইলে আমি তাল গাছটাই যাই। হুজুর বলে কি, না এদিক দিয়ে রাত বিরাত মহিলা পুরুষ ছেলে মেয়েরা যাতায়াত করে, তুমি যখন তখন আবার ধারে ধইরা ফেলবা, এটা তো হইব না, তোমার তাল গাছে যাওয়া হইব না। তুমি এক কাজ করো, তুমি ওই যে বাথরুমের সামনে বেত গাছ আছে ওইটার মধ্যে যাও। কেন? ওইগুলার কাটা আমার শরীরে লাগবো, ওখানে যাওয়া যাবে না। তো আমি আপনার মাথার উপরে যে ই গাছটা মরসিদের উপর আম গাছটা এটাতে যাই। পরে হুজুরা চিন্তা করে দেখল, আচ্ছা মসজিদের উপরেই তো, ওইখানে সারাক্ষণ কোরআন টোরান পড়া হয়, নামাজ টামাজ পড়া হয়, ওকে যাও ঠিক আছে। তারপরে বললো, আচ্ছা ঠিক আছে, তুমি যে ছাইরা যাবে আমরা বুঝুম কিভাবে? তারপরে বললো, যেই ডোগাটায় আমি লাশটা ঝুলায় রাখছিলাম ওই ডোগাটা আমি যদি ভাঙ্গা দিই। হ্যাঁ, হুজুর বলছে, আচ্ছা আমি রাজি আছি, আমিও দেখতে চাই, তুমি ওই ওই ডোগাটা ভাঙ্গা দিয়া তারপরে আম গাছে যাও। তারপরে কি করলো, সে ওই লাশের শরীর থেকে বের হয়ে পুরা একটা মানে কি বলবো, কি ভাষায় বুঝাবো, কালো ঝিমঝিমে যে কি সাপ থাকে, জাতি সাপ না কি সাপ বলে গ্রামের বাড়িতে, সে ঠিক ওরকম একটা সাপ, সে মানে তালগাছে উঠল, যেটা সব লোকের সামনেই, সে তালগাছে সাপের আকৃতিতে উঠল, একটা পুরা ফনা তোলা কালো সাপ, ঝিমঝিমে কালো। সে উঠে ওই ডোগাটা অনেকক্ষণ পর দেখা গেল ডোগাটা মানে বড় একটা পাতা সহ সে তালগাছ থেকে একদম নিচে ফালাই দিল পুকুরের মধ্যে। তখন হুজুর বলল যে, আপনারা নিশ্চিন্ত থাকেন, ও এটা যখন প্রমাণ দিছে, কারণ ওরা মিথ্যা কথা বলে না, আর যাই করুক জিনরা কখনো মিথ্যা বলে না, তো ও এই ডোগাটা ভাঙ্গা যখন গেছে ও এখন আম গাছে গেছে, আপনারা নিশ্চিন্তে এখন লাশটা নিয়ে যান, এটার উপর দিয়ে অনেক ধকল গেছে, তো ওরে আবার একটুই করেন, এই কাফনটা খোলায় ফেলেন, খোলায় ফেললে ওকে গোসল দেন, দিয়া নতুন কইরা কাফন কইরা মাটি দেন। আচ্ছা ঠিক আছে, নতুন কইরা মাটি দিবে। তারপরে হুজুররা বলল যে, ও তো আম গাছে গেল, বলা যায় যে আমরা মাটি দিতেছি, এই সময় আবার ওর গায়ে এসে হাজির হইল। তো দুই হুজুর ওই কবরস্থান খুঁড়তেছে, তা আমি কখনো কবর খুঁড়তে দেখি নাই, সামনে দাঁড়ায় দেখলাম কবরটা এত সুন্দর হইছে যে কল্পনা করা যাবে না। তো হুজুরকে আমি আবার জিজ্ঞেস করলাম, হুজুর এটা কেমন কবর, কবর তো জীবনে দেখি নাই। কয়, থাকো সেই ঢাকা শহরে কবর আবার দেখবি কুত্থিকা, এখানে সারা জীবনের লেগে দেখখানে। আমি বলছি, হ্যাঁ হুজুর আমি তো কোনোদিন কবর দেখি না, এটার নাম হইতেছে সিন্দুক কবর। আমি বলি কি, বাহ দারুণ তো, অনেক সুন্দর কবরটা, মানে আমার এত পছন্দ হয়েছে যে আমি কল্পনা করতে পারব না, মানে ওই ছোট্ট বয়সে আমার কবরটা এত পছন্দ হয়েছে। তা বলে কি, হ্যাঁ এই দুই রকমের কবর আছে, একটা হইতেছে মানে ওই যে চালনি দিয়ে টেরা করে একটা কবর দেয় শুধু বাঁশ দিয়ে চাটাই দিয়ে, আর এটা হইতাছে মানে খানদানি কবর। বোঝোস কিছু? না হুজুর কিচ্ছু বুঝি না, এটা খানদানি কবর, এটার নাম হইতাছে তোমার এই সিন্দুক কবর। তো এখানে বসে আছি, তো হুজুররা যখন লাশটা নামায় দোয়া কালাম পড়তাছে, প্রথমে কতগুলা বাঁশ দিল, বাঁশ দেওয়ার পরে ওইটার উপরে দুই একটা চাটাই দিল, তারপর লাশটা শোয়াইল, শোয়ানোর পরে আবার চাটাই দিল, বাঁশ দিল, বাঁশের উপরে চাটাই দিল, একটু ফাঁকা রাখলো লাশটার থেকে, অল্প একটু ফাঁকা রাখলো। আমি ওইখান থেকে আর নড়লাম না, ওইখানে বসে থাকলাম কিভাবে কবর দেয় এটা দেখার জন্য। হুজুর আমাদের তারায়ের না, আমি একটু দেখি। আমরা তার শহরে এগুলা দেখতে পাই না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তা আমি ভয় পাবি? না না ভয় পাবো না, আমি বসে আছি এখানে। তারপরে সবাই মিলে মানে আত্মীয় স্বজন যারা আছে এক মোট মোট করে মাটি নিয়ে ওই যে সুরা পরে পরে তারপরে কবরে ফালাইতেছে। তারপরে কবর দেওয়া শেষ হলো, হুজুর বলে এখন নিশ্চিন্ত, সুরা পরে ওই কবরটাকে আবার ই করলো, চার কোনা কি করলো, ওই যে বন্ধ করে দেয় যাকে বলে, ওইটা করলো। এই আমার শেষ ঘটনা ছিল।
অসংখ্য ধন্যবাদ বেবি আপা, এবং এই ব্যাপারগুলো আমাদেরকে প্রচুর পরিমাণে অনুপ্রাণিত করে যে এই বয়সেও বা দেখা গেছে যে আমরা দেখছিলাম যে এবং আমরা ইতিপূর্বেও জেনেছিলাম যে এই মানুষটা ফিজিক্যালি কিন্তু আনফিট এবং ক্যান্সারের সাথে তিনি যুদ্ধ করছেন বা লড়াই করছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি তিনি যেন খুব দ্রুত তাকে সুস্থ করে দেন। এনিওয়ে, সো বেবি আপাকে আমরা আজকের মতো বিদায় জানাচ্ছি, খুব ভালো থাকবেন বেবি আপা। এবং একই সঙ্গে আপনাকে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে পরবর্তী এপিসোডে যদি আপনিও বেবি আপার মতো করে কিংবা আজকে প্রথম যিনি গেস্ট ছিলেন হারুন ভাই এই মানুষগুলোর মতো করে যদি আপনি আগামী পর্বে আসতে চান, খুবই সহজ একটা কাজ, মোবাইলের এসএমএস অপশনে যে রেজিস্ট্রেশন করবেন দ্যাটস ইট, আড়াই টাকা থেকে তিন টাকা আপনার মোবাইলের খরচ হবে। বাট এতে যে জিনিসটা হবে সেটা হচ্ছে নেক্সট এপিসোডে আপনি এখানে বসবেন, আপনার ঘটনাগুলো বলবেন। আপনি মাদ্রাসার স্টুডেন্ট হতে পারেন, আপনি কলেজ স্টুডেন্ট, স্কুল স্টুডেন্ট, ইউনিভার্সিটির স্টুডেন্ট, আপনি জব করতে পারেন, ব্যবসায়ী হতে পারেন, কিংবা আপাতত কোনো প্রফেশন আপনি না থাকতে পারেন, কোনো প্রবলেম নাই। এই সময়টায় যেটা জানতে চাই আপনার কাছ থেকে, যদি আপনার কাছে এরকম কিছু ঘটনা থাকে দুইয়ের অধিক, তিনটা, চারটা, পাঁচটা, তো সেই ঘটনাগুলো নিয়ে যদি আপনি পরবর্তী এপিসোডে আসতে চান তাহলে কিন্তু বন্ধু আপনাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে, রাইট? আর রেজিস্ট্রেশন করার সিস্টেমটা একটু পরে বলবো, বাট তার আগে দেখতে চাই যে ফেসবুকে কারা কারা আমাদের সাথে যুক্ত রয়েছেন। আপনি অলরেডি কিন্তু ফেসবুক লাইভে যদি থেকে থাকেন আপনি দেখতে পাচ্ছেন যে বেশ কিছু বন্ধু কিন্তু অলরেডি আমাদের সঙ্গে ফেসবুক লাইভে কমেন্ট করছেন, সেই কমেন্টগুলো আমরা রিড আউট করছি। এবং একই সঙ্গে একটা পপ আপ কিন্তু ভাসছে যে আপনি পরবর্তী পর্বে কিভাবে এখানে রেজিস্ট্রেশন করবেন। আচ্ছা বলেই দিই, যদি আপনি নেক্সট এপিসোডে আসতে চান মোবাইলের এসএমএস অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। তানভীন মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, নাবিল হুসাইন বলছেন তিনি শুনছেন আমাদেরকে এই মুহূর্তে টঙ্গী থেকে, আবু সিদ্দিক বলছেন আমি দীর্ঘদিন যাবৎ বাড্ডা লিঙ্ক রোডে ছিলাম, যে কোনো একটা বাড়িতে, অ্যাড্রেসটা বলছি না, এবং সেখানে আমার সাথে বেশ কিছু জায়গায় থাকতেন, আমার নিজেরই একটু গা শিউরে উঠছে, ঠিক লিঙ্ক রোড দিয়ে একটু পরে আমাকে বাড়ি ফিরতে হবে। সো যে কোনো একটা এপিসোডে হতেই পারে, আপনার সেই ঘটনাগুলো আমরা শুনতেই পারি। নাসিম আছেন আমাদের সাথে, জয় সরকার জয়েন করে আছেন, আছেন আমাদের সাথে, আচ্ছা উমামা জয়েন করে আছেন, ইমাম হোসাইন জয়েন করে আছেন আমাদের সাথে, তাসবীর আছেন আমাদের সাথে, লিখেছেন আমাদেরকে মাহফুজ আহমেদ চয়ন সহ আরো বেশ কিছু বন্ধু, থ্যাংক ইউ সো মাচ। নিব ছোট্ট একটা বিরতি, তারপর তৃতীয় যিনি অতিথি তাকে নিয়ে আমরা ফিরব। ততক্ষণ পর্যন্ত জাগো এফএম এর সঙ্গে যুক্ত থাকুন, চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips, bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No, bro. Eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips, bro.
Bashai kora alu shake. Spicy seasoning it twisted or prawn patata.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips, bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No, bro. Eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips, bro.
Bashai kora alu shake. Spicy seasoning it twisted or prawn patata.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao.
স্বাগত আপনাকে শেষবারের মতো, এবং একটু আগে আমরা বেবি আপার গল্পগুলো শুনছিলাম বা ঘটনাগুলো শুনছিলাম, রাইট? তো সব মিলিয়ে কিন্তু আজকের এখন অবধি বেশ ভালো লাগছে এবং বেশ ভালো সময় কাটছে। সো ইন দ্য মিনটাইম যেটা দেখতে চাই যে এসএমএস প্যানেলে কারা কারা রয়েছেন আমাদের সাথে যুক্ত। তো এসএমএস প্যানেলের থ্রুতে কিন্তু বেশ কিছু নতুন নতুন বন্ধুকে আমরা আজকে দেখতে পাচ্ছি, যেমনটা একটু আগে দেখছিলাম হামিম ভাই তিনি আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন, আছেন আমাদের সাথে এই মুহূর্তে। অর্ণব সুরভি বলছেন তিনি আছেন আমাদের সাথে লিঙ্ক রোড থেকে, নাজিফা আছেন আমাদের সাথে স্নিগ্ধা জয়েন করে আছেন নারায়ণগঞ্জ থেকে, তিনি দেখছেন আছেন ওদের সাথে এই মুহূর্তে। নোবেল, থ্যাংক ইউ সো মাচ নোবেল। পূর্ণতা আছেন ওদের সাথে, জাইমা আছেন, তিনি বলছেন তিনি শুনছেন এই মুহূর্তে গোরান থেকে। নাভানা আছেন ওদের সাথে, অর্পিতা আছেন, আছেন ওদের সাথে এই মুহূর্তে নয়ন, থ্যাংক ইউ সো মাচ, এবং আরো বেশ কিছু বন্ধুকে দেখতে পাচ্ছি। সো এই মুহূর্তে যেটা করবো, আজকের দিনের যিনি লাস্ট গেস্ট, সেই লাস্ট গেস্টের সাথে আমরা পরিচিত হব এবং তার কাছ থেকে বেশ কিছু ঘটনা শুনব। সো পরবর্তী পর্বে যদি আপনি আসতে চান, নিয়মটা আপনি অলরেডি খুব ভালোভাবে জানেন, যদি আপনি পরবর্তী পর্বে আসতে চান, মোবাইলের SMS অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। এই নাম্বারটাতে যদি আপনি রেজিস্ট্রেশন না করেন, আপনি যদি JFM লিখে লেখেন আমার কাছে গল্প আছে, ট্রাস্ট মি, আপনার কাছে জীবনেও ফোন কল যাবে না। একদমই কথাটা রূঢ় সত্য হলেও, কিন্তু শুনতে খারাপ লাগলেও এটাই সত্য, এটাই রূঢ় সত্য যে JFM লিখে যারা রেজিস্ট্রেশন করছেন, অনেকেই দেখতে পাচ্ছি ভুলটা করছেন, কোনো লাভ নাই। সো যেটা করবেন, JFM লিখে আপনি নর্মালি টেক্সট করবেন যে অনুষ্ঠানটা ভালো লাগে নাকি মন্দ লাগে, ঘটনাগুলো কেমন লাগছে, সেই ফিডব্যাকটা জানাবেন। সো পরবর্তী এপিসোডে যদি আপনি আসতে চান, সেক্ষেত্রে RBS, তারপর নাম, লোকেশন, প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। চলুন তৃতীয় যিনি অতিথি, তার সাথে পরিচিত হওয়া যাক এবং তার কাছ থেকে একের পর এক বেশ কিছু ঘটনা শোনা যাক। বন্ধু চলুন শুরু করি।
সালাম আলাইকুম ভাইয়া, আমি মোহাম্মদ শাওন মিয়া, আমি আসছি নারায়ণগঞ্জ বন্দরঘাট থেকে। তো আমি আমার প্রথম ঘটনা চলে যাচ্ছি। এটা ছিল 2017 সাল, আমার সাথে ঘটে যাওয়া একটা অনেক ভয়ঙ্কর একটা ঘটনা। 2017 সালে আমাদের গ্রাম অঞ্চলে রাত্রের বেলা লাইট দিয়ে বা কেটে দিয়ে মাছ ধরত। তো আমরা এরকম অনেকেই মিলে যাইতাম, দুইজন তিনজন চারজন এরকম মিলে যাইতাম। তো ওই দিনকে আমরা দুইজনে দুইজন যাই, আমি আমার বন্ধু, ওনার ওর নাম হচ্ছে বাবু। তো ও যায় একদিকে, আমি যাই একদিকে। তো আমাদের ওখানে একটা বটগাছ আছে, ওই বটগাছটায় হিন্দুরা কালী পুজো করত। তো ওখানে আমরা দুইজনে গল্প গুজব করতে করতে, তো ওই দিন বেশ খানিক মাছ পাই না তেমন, তো দুইজনে গল্প গুজব করতে করতে চলে আসি। আস্তে আস্তে ওকে বলি যে তুই আমার বা দিকতে যা, আমি ডান দিকতে যাই। তো বললো ঠিক আছে। তো ও বা দিকতে চলে যায়, আমি ডান দিকতে আস্তে 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 ওই চলে আসি ওই বটগাছটার কাছে। বটগাছটার কাছে আসার পর মাছ পাই না, অনেকক্ষণ যাবত ঘুরছি ঘুরছি ঘুরছি, রাত্র অনেক, মাছ পাইনা এরম করতে করতে। তো গাছটার সামনে এসে একটা মাছ, রুই মাছের মতো হবে মাছটা, মাছটা দেখে আমার খুব ভালো লাগছে। তো আমি কি করছি, ওখানে জোরজবস্ত ক্যাডাটা ব্যবহার করছি। ক্যাডাটা ব্যবহার করার পর যা দেখতে পারলাম যে ওই জায়গায় অনেক লড়াই চলতেছে আমার লগে, একবার বিড়াল হচ্ছে, একবার অনেক রকম অনেক কিছু হচ্ছে। আমার এক পর্যায়ে অনেক শক্তি খাটাচ্ছে, পুরো শরীর ঘেমে গেছে আমার। তো আমি ওর সাথে পারতেছি না পারতেছি না অনেকক্ষণ। তো আমি তো চিল্লাচ্ছি, আমার যে বন্ধুরা ছিল ওরে ডাকছি। তো ও আসতেছে না আসতেছে না, অনেকক্ষণ ডাকাডাকির পর ও শুনছে, শোনার পর আসছে। আমি বলছি যে দেখ, এই ক্যারেটা তো মারছি, কিন্তু কেন নিচে তো মাছ আটকাইছে, কিন্তু ওর সাথে একটা সাধারণ মাছের যে একটা শক্তি, ওই শক্তির সাথে আমি পারি না। তখন দেখ কি করা যায়। তো ও বললো যে ঠিক আছে, দাঁড়া দুইজন মিলে দেখি তোলা যায় নাকি। তো দুইজন মিলে লাঠিটা ধরছি। তো ওই যে মাছটা অনেক শক্তি খাটাচ্ছে বা অনেক কিছু করতেছে, দুইজন লোক আমরা আপায় গেছি, পারতেছি না। তো তারপরে ও একটা হাওয়ার ভিতরে একটা আওয়াজ আসছে যে তোরা অনেক বড় ভুল করলি, অনেক অনেক কিছু করলি। তো এটা তো মাছ ছিল না, এটা আমি একটা জিন। তো আমি বললাম জিন ঠিক আছে, তুমি মাছের আকৃতি নিয়েছো, জানো গ্রাম অঞ্চলে আমরা অনেক প্রায় সময় ছেলেরা মাছ ধরে থাকি, অনেক মুরব্বী অনেক বুজুর্গরা মাছ ধরে থাকে। তো এখানে মাছের আকৃতিতে বসে আছেন, আপনাকে আমি কেটা আঘাত করছি, তো এখন এটা কি করা যাবে। তো বলছে যে কি করা যাবে, তুই আমার আঘাত করছিস, আমি তোর আঘাত করব। তো আমাদের গ্রাম অঞ্চলের বিষয়টা, ময় মুরব্বীরা সবসময় বলে থাকে, কোথাও কোনো জায়গায় বিপদে পড়লে তার থেকে দায় দেবী সারানোর পর তারা ছেড়ে দেওয়া। তো অনেক পর্যায়ে উল্ল আমি বলি যে ঠিক আছে, তোর আমি ছেড়ে দেবো, কিন্তু তোর কথা দিতে হবে, আমাদের কিছু করবি না। তো বলে যে ঠিক আছে, আমি কিছু করবো না। এবার কথাটা রাগ করে বলে, আমি বলছি যে রাগ করে বললে হবে না, তুই ঠান্ডা মাথায় বল। তো অনেক রাগারাগি করে অনেক কিছু বলে দিতে মানে ছেড়ে দে এটা সেটা। তো বলার পরে আমরা এক পর্যায়ে করি কি যে রাজি হয়ে যায়, ওরা ছেড়ে দেবো। যখন বললাম যে আচ্ছা ঠিক আছে, তোর আমরা ছেড়ে দেবো, কিন্তু তুই আস্তে করে এখান থেকে চলে দেবে, যে ঠিক আছে। তখন পরিস্থিতিটা অনেক স্বাভাবিক হয়ে গেছে অন্য সময়ের মতো। তো বলতেছে যে ঠিক আছে আমারে ছেড়ে দে আমি চলে যাই, তোদের কোনো ক্ষতি হবে না। তো ওই দিন ওদের ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার পরে দুই তিন দিন আমরা কেউ আর মাছ ধরতে আসি না। তিন চার দিন পর আবার মাছ ধরতে আসি, আমরা বিলের অন্য সাইডটা চলে যাই, ওই সাইডটা আর আসি না। মাছ ধরতে চলে যাই, যাওয়ার পরে ওই দিন আমাদের সাথে আমরা তিনজন থাকি, ছাড়ব না, দেখি তোর কতটুকু শক্তি আছে আর আমাদের কতটুকু শক্তি আছে। এক পর্যায়ে গিয়ে এরকম এরকম অনেক তর্ক বিতর্ক চলে, অনেক কিছু বলে, অনেক কিছু বলা হয় ওকে, তো রাজি হয় না আমাদের ছাড়ার জন্য, বা আমরা রাজি হই না ওরা ছাড়ার জন্য। তো এক পর্যায়ে অনেকটা সময় পের হয়ে যায়, তিনটা প্লাস তিনটা কি চারটে এরকম সময় হয়। হওয়ার পরে ও নিজেই বলে যে ঠিক আছে সময় তো ফুরিয়ে যাচ্ছে, তা আমাকে ছেড়ে দে আমি চলে যাই। তারপরে বলে যে তোকে ছেড়ে দেবো, তুই কি আমাদের কোনো ক্ষতি করবি না? তো ও বলে যে না কোনো ক্ষতি করব না। তো অনেক পর্যায়ে ওরেও ছেড়ে দেই আর ফজরের আজানটাও দিয়ে দেয় মসজিদে। তো ওই দিন কিছু হয় না, দুপুরবেলা খবর পাই যে লিওন ছিল, ও অনেক অসুস্থ, যাই ওর বাড়িতে, যাই দেখি অনেক জ্বরে, পুরো শরীর অবস্থা খারাপ, দুই তিন দিন ট্রিটমেন্ট করানো হয়, সরকারি হাসপাতালে নেওয়া হয়, নেওয়ার পর অনেক কিছু করানো হয়, জ্বর কমে না, জ্বর কমে না, জ্বর না কমাতে ওকে আমরা নিয়ে আসি বাড়িতে। বাড়িতে নিয়ে আসার পরে ওই আমাদের ওখানে সিংড়া বাজার নামে একটা বাজার আছে, গাইবান্ধা সিংড়া বাজার, ওখানে ইয়ে করা হয়। ওই এক ওস্তাদ ছিল, নামটা সঠিক আমার মনে নেই, তো ওনাকে বলি যে নানা বলে বলতাম যে নানা এরকম এরকম এখন কি করা যায়, এরকম আমরা একটা বিপদে পড়েছিলাম টানা দুই দিন। তো বলে যে ঠিক আছে, দেখতেছি যে উনি অনেক কিছু নিয়ে বসে, ওনার কাছে অনেক কিছু আছে, মানুষের হাড় বা মানুষের মাথা অনেক কিছু নিয়ে বসে। বসার পরে উনি কি জানে কি পরে পানিতে ফু দিচ্ছে, পানি ফুঁদে ওই পানি আবার ওই লিওনের গায়ে ছিটাচ্ছে। তো এক পর্যায়ে ছিটাতে ছিটাতে দেখি ও আটকা শোয়া থেকে উঠে পড়ছে, উঠে বয়ে পড়ছে, বৈশা আমাদের দিকে, আমাদের দুইজনের দিকে চোখ বড় বড় ডেবডেপ করে চাই রয়েছে। তো আমরা বলছি কিরে আমাদের দিকে এভাবে চাই রয়েছিস কেন, আমরা কি করলাম তোর? তো বলতেছে যে কিছু বলতেছে, ও শুধু চোখ গরম করে এক ধান্দায় তাকিয়ে রয়েছে। তা আমি বললাম না না, এখন ও তো আমাদের দিকে এভাবে তাকিয়ে রয়েছে, এখন কি করা যায়? ও বলতেছে ঠিক আছে, ও তো ওর ভিতরে নাই, ওর ভিতরে তোদের তোরা যে মাছটা ধরছিলি ওই মাছটা আইছে। আমি বলছি যে ঠিক আছে এখন কি করা যায় দেখেন। তো অনেক লোকজন জড়ো হয়ে যায়, অনেক অনেকজন আইসা পরে, আসার পরে বলে যে ঠিক আছে আমি দেখতেছি কি করা যায়। তো ওটারে অনেক ইয়া করে, আমাদের দেশ গ্রামে গাইবান্ধা অঞ্চলে যারা আছে তারা চিনবে, জিগের গাছ নামে একটা গাছ আছে, ওইটা আর কি অনেকে চিনে। তো ওইটা ডাল নিয়ে আসে, ওই আমরা ডাল নিয়ে আসি, আমরা দুজন গিয়ে ডাল ভেঙে নিয়ে আসি, ওই ডাল দিয়ে ওনার যে ছায়া ছিল লিওনের ছায়ার ভিতরে একটা বাড়ি দেয়। বাড়ি দেওয়ার পরে ও কথা বলা শুরু করে যে আমি অমুক তমুক নাম ঠিকানা বলে, বলার পরে বলে যে ঠিক আছে আমার স্থান ওই জায়গায় ছিল, ওরা ওই জায়গায় আসছে, আমি বিগত কত বহুত অনেক বছর পরে 100 বছর প্লাস বললো ও নাকি ওখানে থাকে। তো ওই দিকটায় কেউ যাওয়া আসা করে না। ওই দিন আমরা ভুলবশত গেছি, যাওয়ার পরও দুই দিন একই ভুল হয়েছে। হওয়ার পরে বলে এখন ওদেরকে কি করবি, ওদেরকে তো ছেড়ে দিতে হবে, ছোট মানুষ ভুল করে ফেলছে। তো এক পর্যায়ে উনি নানার সাথে অনেক তর্ক বিতর্ক করে, অনেক তর্ক বিতর্ক করার পর নানা বলে যে ঠিক আছে তুই যদি না ছাড়তে চাস তাহলে তোরে বোতলবন্দি করব। তো এক পর্যায়ে যখন বোতলের প্রসঙ্গ উনি তোলে, বোতলের প্রসঙ্গ তোলার পরে মানে দুনিয়াতে যেরকম ডাক আছে, মামা চাচা খালু ফুপা ফুপি সব ডাক উনি দিয়ে দেয়। দেওয়ার পরে বলে যে ঠিক আছে আমি ওদেরকে ছেড়ে দেবো, তুই আমাদের ছেড়ে দে আমরা চলে যাই। তো বললে ঠিক আছে তোরে ছেড়ে দেবো, কিন্তু এখানে একটা ওয়াদা করতে হবে, জীবনে কোনোদিন এরকম মাছের আকৃতি নিয়ে থাকবি না বা কোনো পশু পাখির আকৃতি নিয়ে থাকবি না, তুই থাকবি গাছের মগডালে বা কোনো পরিত্যক্ত বাড়িতে। এরকম কথা বলার পর যে বলে ঠিক আছে এটা তো আমাদের ইচ্ছা, আপনারা যে ঘরে থাকেন বা একটা জায়গায় থাকেন এগুলো তো আমরা কেউ দেখি না। তো বলছে তোদের মতো তো আমরা আর এরকম করতে পারি না, তোরা যেভাবে থাকো আমরা তো ওইভাবে থাকি না, তোরা তো সেকেন্ডের ভিতরে নিমিশেই হাওয়া হয়ে যাস ভ্যানিস, বা আমরা তো এরকম পারি না, আমরা রক্ত মাংস মানুষ, আমরা তো চাইলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারি না। তো অনেক কথাবার্তা বলে যে ঠিক আছে, উনি অদা করার পরে বলে যে ঠিক আছে আমি আর এরকম করব না, কোনো মাছ বা কোনো পশু পাখির আকৃতি নেব না। তো এক পর্যায়ে এরকম কথা বলতে বলতে দুজনের কথার ভিতরে রাগারাগি হয়েছে পরে। তো রাগারাগি কথার ভিতরে তো ওনার আবার রাগ ছিল, নানার অনেক রাগ ছিল। তো উনি ওনার ঝোলার ভিতর থেকে যে পটলা মানে ব্যাগ ছিল, ওই ব্যাগের ভিতর থেকে ওনার একটা বোতল বের করে, ওই বোতলটা বের করে নিয়ে ওই সারা মানে গোলাকৃতি ডাক দিয়েছিল। ওই গোলাকৃতির ভিতরে যেমন ছাগল ভেড়া বকরি লাফালাফি করে ওই রকম লাফালাফি শুরু হয়েছে। ওই আমার বন্ধু লিওন এরকম লাফালাফি করতেছে। তো এক পর্যায়ে গিয়া নানায় এই সরিষার তেল আরো কি জানি নিয়ে ওর শরীরে ছিঁড়া দেয়। তো বৈশা পড়ে, বৈশা পড়ার পরে বলে যে ঠিক আছে তুই আমার সাথে অনেক মানে ওনার সাথে অনেক ব্যবহার খারাপ করে গালাগালি করে যে তোর বংশ নির্বংশ করে দিব আমরা, সার না হলে আমরা বংশ অনেক আমরা তিনটা না চারটা ভাই ওরা। এই কথা বলার পরে যে নানা বলে যে ঠিক আছে তোর মতো কত তো দেখা আছে আমার। এই কথা এক পর্যায়ে বলতে বলতে তিন ঘন্টা পর ওইটারে বোতলবন্দি করা হয়। বোতলবন্দি করার পর আমাদের বলে দেয় ঠিক আছে আমাদের তিনজনকে তিনটা তাবিজ দেওয়া হয়। তো আমি ছোট থেকেই তাবিজে বিশ্বাসী ছিলাম না, আমি আল্লাহ বিশ্বাসী, তাবিজে বিশ্বাসী ছিলাম না। তো আমি তাবিজটা খুলে ফেলি, কোনো কারণবশত তাবিজটা আমার হাত থেকে খুলে যাবে আমি খুলে ফেলি। খুলে ফেলার পরে এরকম দুই দিন একদিন যায়, শরীর গরম হয় আবার ঠিক হয়ে যায়, শরীর গরম হয় আবার ঠিক হয়ে যায়। তারপরে এরকম একদিন আটকা রাত্রেবেলা আমার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত আসা শুরু। তো পরের দিন আমার ফ্যামিলির লোক যারা ছিল তারা ওনাদের কোনাকে খবর দেয়, উনি আসে। আসার পর আমার শরীরে আবার ওর যে বড় ভাই ছিল ওর বড় ভাই আমার উপর নজর করছে, কারণ ছোট ভাইরে বোতলবন্দি করতে বড় ভাই রেগে গেছে। তো উনি আসছে, আসার পরে অনেক কিছু অনেক কথাবার্তা হয়েছে, অনেক কিছু অনেক মাপ সাপ চাইছে। চাওয়ার পরে বলছে যে ঠিক আছে তোর ছোট ভাইকে ছেড়ে দেওয়া হবে, তাই এখন এই যে ছেলে তিনজন আছে তাদেরকে তোর মাফ করে দিতে হবে। তো বলছে ঠিক আছে আমরা মাফ করে দেব, কিন্তু ওদের ওয়াদা করতে হবে কোনোদিন ওরা যাতে এইরকম লাইটের বা রাত্রেবেলা যাতে মাছ না ধরে। তো আমাদের গ্রাম অঞ্চলের বিষয়টা হচ্ছে কি অনেকেই এই লাইটে বা ক্যাটার মাছ ধরতে অনেক পছন্দ, আমারও অনেক পছন্দ। আমি দেশে যখনই যাই তখনই এটা এটা করি, এখনো আমি তেমন একটা বয়ডর করি না। তো এরকম কথাবার্তা বলার পরে উনি বলে যে ঠিক আছে ওদেরকে নিষেধ করে দেবো, তাহলে তোর ভাইকেও ছেড়ে দেবো, আগামী শনিবার তুই ওদেরকে মাফ করে দে। তো অনেক কথাবার্তা বলে আমাদেরকেও মাফ করে দেয়, মাফ করে দেওয়ার পরে চলে যায়। তো চলে যাওয়ার পরে শনিবারের দিন আমার নানা যে ওনার নানা বলে ডাকি, উনি ওনাকে ছেড়ে দেয়। আসছে মানে অনেকদিন হয়ে গেছে, বিগত সাত আট বছর এই পর্যন্ত আমাদের সাথে তিনজনের সাথে কানেক্টিং রয়েছে। এর ভিতরে একজন চলে গেছে প্রবাসে কুয়েতের মাটিতে। তো ওর সাথে ফেসবুকে কথা হয়, ওর সাথেও কথা হয় বা এখানে যে আছে ওর সাথেও কথা হয়। আল্লাহর রহমতে আমাদের তিনজনের কোন রকম কোন সমস্যা নেই। আমার এই ছিল প্রথম ঘটনা। আমি দ্বিতীয় ঘটনায় চলে যাচ্ছি। দ্বিতীয় ঘটনা এটা আমার স্ত্রীর সাথে ঘটা একটা ঘটনা। এই রাত্রেবেলা যখন হোক তখনই আমি ঘরে আসতাম, আমার সাথে চিল্লাচিল্লি করতো, আমার ছেলেকে দেখতে পারতো না, আমাকে দেখতে পারতো না, বা আমার ফ্যামিলি বা ওর ফ্যামিলি কেউ কাউকেই দেখতে পারতো না। ঘর অন্ধকার করে একটা ঘরে একঘেয়ে হিসেবে থাকতে চায়, মানে কেউ কেউ মানে আমি যে ওর হাজবেন্ড বা একটা ছেলে আছে তাদেরকে ওর কোনো ভালো লাগে না। তো এরকম একদিন দুই দিন তিন দিন যেতে যেতে ছয় দিন গিয়ে সাত দিনের দিন ও অনেক অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়াতে আমরা অনেক ডাক্তার আমরা মনে করছি ডাক্তারের সমস্যা, ডাক্তার দেখাই, ডাক্তার অনেক ডাক্তার দেখায়, অনেক প্রফেসর ধরি কোনো কাজ হয় না, অনেক হাই পাওয়ার ওষুধ দেওয়া হয় না। এরপরে কবিরাজের কাছে নেওয়া হয়, উনি অনেক চিকিৎসা টিকিৎসা করার পরে বলে যে ঠিক আছে এটা একটা বান্দাপুরি মানে এটা চালান দেওয়া হয়েছে, শত্রুতামির কারণে এটা চালান দিয়ে দেওয়া হয়েছে, এখন এটা আর কাজ করাইতে হবে। তো এটার হাদিয়া কেমন ছিল এটা বললাম না। তো উনি বলে যে ঠিক আছে আমি কাজ করে দেবো, প্রথম দিন হালকা পাতলা পানি পরে টরে দেয়, বলে সাত দিন পরে আবার আসতে, আগে এক শনিবার থেকে আরেক শনিবার আবার দিতে হয়। পরের শনিবার গেছে মতন উনি ওনার শরীরে আমার ওয়াইফের শরীরে ওনাকে আনে, প্রথম আসতে চায় না, এক ঘন্টা চেষ্টা করার পর উনি আসে। আসার পরে বলে যে ঠিক আছে তুই কেন এর শরীরে আসছিস এটা বল, কথার উত্তর দেয় না, এক কথা দুই কথা তিন কথা কোনো উত্তর দেয় না। ও মানে কবিরাজে বলে ও চুপ করে বসে রয়েছে। এরকম থাকাতে থাকাতে তো হুজুরের রাগ হয়েছে, রাগ হয়ে যাওয়াতে হাতের ড্যানের ভিতরে একটা ফালতু করে একটা আঘাত করে, তো এই আঘাতটা আর ওর পছন্দ হয় না, কারণ ছিল মেয়ে, তারপর একটা মেয়ের শরীরে আঘাত করছে, এটা আর পছন্দ হয় না। পছন্দ না হওয়াতে উনি কি করছে, চেয়ারে বসানো রাখছিল, চেয়ার থেকে উঠে কবিরাজ যে ছিল ওনার একদম বুক বরাবর একটা লাথি দেয়, লাথি দেওয়ানে উনি অনেকটা দূরে গিয়া পড়ে যায়। পড়ে যাওয়ার পরে উনি আসে, হাত মুখ ধুয়ে ধুয়ে আইসা বসে, বসার পরে ওনারও রাগ এনারও রাগ, দুজনের রাগারাগি। এখন উনি বলে যে ঠিক আছে, তোর সাথে আর কোনো কথাবার্তার দরকার নেই, আমি ডাইরেক্ট অ্যাকশনে যাই। বলে তুই কি অ্যাকশনে যাবি, তুই কেন, তোর সাহস চোদ্দ পুরুষ আসলো আমার সাথে পারবি না। তো বলে ঠিক আছে দেখি, আমার চোদ্দ পুরুষ পারে না আমি পারি, এটা আমি দেখতেছি। এইরকম এক কথা দুই কথা বলার পরে আসরের আজান দিয়ে দেয়। আসরের আজান দেওয়াতে উনি বলে যে ঠিক আছে, এখনো এরকম বান্দা অবস্থায় থাকুক, আমি নামাজ পড়ে আসি। তো উনি যখন ঘর থেকে বের হয়, বের হয়ে নামাজ পড়তে যায়, নামাজ মানে উনি ঘর থেকে বের হওয়া মাত্র ও এদিকে নিজে নিজের মাথায় থাপড়া থাপড়ি, নিজের শরীরে আঘাত, এরকম একটা উশৃঙ্খলা করে রাখছে, চিল্লা চিল্লি। তো উনি নামাজটা পড়ে আসে, কোন রকম নামাজটা পড়ে এসে আবার বসে, বসার পরে বলছে যে তুই কি চাস। যে বলে আমি কিছু চাই না, আমাকে ওর ক্ষতি করার জন্য চালান করা হয়েছে, ও যতদিন বেঁচে থাকবে ওর ক্ষতি করে যাব আমি। তো বলছে ওর ক্ষতি করবি, ও তোর কি ক্ষতি করছে এটা বল। কয় ও আমার কোনো ক্ষতি করেনি, কিন্তু একটা এটা যে কোনো একটা শত্রুতামির মাধ্যমে, ও আমার সাথে শত্রুতামির মাধ্যমে আমার স্ত্রীকে, এটা আমার স্ত্রীর উপরে প্রভাব করছে। তো বলে ঠিক আছে, তুই যেহেতু প্রভাব করছস, ঠিক আছে তুই তোরে আল্লাহর দোহাই লাগে তুই ছেড়ে দে। কয় না ঠিক আমি ছাড়বো না, এটা সেটা অনেক কথা বলে, বলার পরে এক পর্যায়ে গিয়ে হুজুরটা রাগ হয়ে যায়। রাগ হওয়ার পরে বলে যে ছাড়বি না এখন, তাহলে আমার দ্বিতীয় রাস্তা দেখতে হবে। ওই যে জিনটা থাকে, জিনটা উনি বলে যে এখন তুই কি করতে চাস। যে বলে তোর সাথে কোনো কথা দরকার নেই, আমি ডাইরেক্ট তোর বোতলবন্দি করবো। তো বোতলবন্দির ভয় দেখানো কোনো কাজ হয় না। এরকম করতে করতে পরে আরো আধা ঘন্টা অতিক্রম হয়ে যায়, পরে মাগরিবের রক্ত আইসা পরে। তো হুজুরে বলে আমারে এখন তোমরা কি করতে চাও, এটা একমাত্র কাজ করতে হবে, শুধু বোতলবন্দি করে দিতে হবে। তো আমরা বললাম যে দেখেন, একজন মানুষ তো চাইব না আরেকজনের মানুষ ক্ষতি করতে, আমরা মানুষ হলেও আমরা মানুষ, ওরা তো একটা গাইবী জিনিস, ও চাই না একটা ক্ষতি হইতে। দেখেন ওর থেকে সওয়াল জবাব নেন, যদি ও ছেড়ে দেয় এমনি তাহলে মাপচাপ নিয়ে ছেড়ে দেন, আর যদি বলে না ছাড়ব না। তো এক পর্যায়ে গিয়ে ও জিজ্ঞেস করে, হুজুরে জিজ্ঞেস করে যে তুমি ছাড়বা না কি না। বলে না আমি ছাড়বো না, এটা চালান দেওয়া হয়েছে, এটা আট দশ বছরের জন্য চালান করা হয়েছে, এই যতদিন পর্যন্ত চালানের ডেট থাকবে ততদিন পর্যন্ত ওর সংসারে কোনো মন টিকবে না, ওর ছেলে ছেলে সন্তান বা পরিবার, ওর পরিবার বা শ্বশুরবাড়ির পরিবার কেউ ওরেও দেখতে পারবে না, ওর মন থাকবে উড়া উৎফর। যেমন যদি এক এক জায়গায় যায়, ওই জায়গায় দুই দিন, আরেক জায়গায় দুই দিন, এরকম কাটাবে, ওই এক জায়গায় বসে দিতে পারবে না এরকম। তো বলে ঠিক আছে তাহলে কি করা যায়, তাহলে তো তোর বোতলই ভরতে হবে। তো এরকম এক পর্যায়ে ওর সাথে লড়াই করতে 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 হুজুরে বলে যে ঠিক আছে ওর বোতলই ভরতে হবে। ওই শেষ পর্যায়ে হুজুরও রাগ হয়ে যায়, কারণ আরো অনেক রুগী ছিল তাদেরকে দেখতে হবে। এক পর্যায়ে গিয়ে ওরে বোতলবন্দি করে, বোতলবন্দি করার পরে সব স্বাভাবিক, সবকিছু এখন আল্লাহ দিলে সবকিছু সুস্থ আছে। বোতলবন্দি করার পরে বোতলটা উনি ওনার কাছে রেখে দেয়, বলে যে ঠিক আছে এটার ব্যবস্থা আমি করবো, তোমরা এখন নির্ভেজালে থাকতে পারো। তাবিজ দিয়ে দেয় একটা ওর শরীরে, বা আমার স্ত্রী ছেলের শরীরে তাবিজ দিয়ে দেয়, আল্লাহ দিলে তাবিজের দ্বারা, এখন তাবিজের দ্বারা সুস্থ করুক বা ওনার দ্বারা ওনার উচিলায় সুস্থ করুক, যে কোনো একটা উচিলায় আল্লাহ মাফ করছে। এখন পুরোপুরি উনি সুস্থ আছে। এখন বিগত তিন মাস ধরে যাদের যাদের সাথে ব্যবহার খারাপ করছে, রাব ইউজ করে, তাদের সাথে ক্ষমা চাচ্ছে, আল্লাহ দিলে এখন সুস্থ আছে। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। আমার শেষ ঘটনা এখন চলে যাব। শেষ ঘটনা এটা ঘটে আমার সাথে 2011-12 ভিতরে, সঠিক সময়টা আমার মনে নেই। এটা অনেক তখন আমি হাই স্কুলে আনুমানিক ক্লাস 7-8 লেখাপড়া করি। তো তখন গ্রামগঞ্জের লোক আমরা এক জায়গা থেকে আরেক জায়গায়, সাদা কালো টিভি ছিল তো, ঘরে ঘরে টিভি ছিল না, এক জায়গা থেকে আরেক জায়গায় টিভি দেখতে যাইতে হয়। তো তো প্লাবন মানুষ, টিভি দেখার পাগলা ছিলাম। তো এরকম এক বাড়ি থেকে আরেক বাড়ি টিভি দেখতে যাইতাম, আগে কোন বসতি কম ছিল। তো এরকম একদিন রাত্রে ভূতের মুভি দেখি, আমরা সবাই মিলে ভূতের মুভি দেখি। দেখার পরে আমার শরীরটা কেমন নার্ভাস লাগে, ভালো লাগে না। তো বলি ঠিক আছে তোরা দেখ, আমি চলে যাই। তখন রাত আনুমানিক 10:30 এরকম, 10:30 এটা আমরা ঢাকা শহরে যারা থাকি তাদের জন্য বেশ কিছু টাইম না, যারা গ্রামগঞ্জে থাকে তাদের জন্য অনেকটা টাইম। তো অনেকটা পথ আসা লাগে, প্রায় হাফ কিলোর মতো রাস্তা আসা লাগে হেঁটে অনেক ডুগির ভিতর দিয়া। তো আস্তে আস্তে আমার পিছনে ঝুনঝুন ঝুনঝুন, যেমন একটা মেয়েরা নূপুর পড়লে যেরকম একটা আওয়াজ আসে, ওই রকম আওয়াজ আমার কানে আসে। তো আমি পিছনে এদিকে সেদিকে তাকাই, পুরা একটা মানে বন্ধে ওই খেতের মতো একটা জায়গা, এরকম একটা জায়গায় আসি, আশেপাশে অনেক ফাঁকা জায়গা। আমি হাঁটি, আবার ওই নূপুরের শব্দ। আমি আবার আমার হাত পা চেক করি যে আমার সাথে কি কেউ শয়তানি করে নূপুর বেঁধে দিল নাকি না। তারপর দেখি আমি আমার পুরো শরীর চেক করি, কোনো কিছু বাধা নাই। তারপরে আমি আবার হাঁটি, আবার নূপুরের শব্দ। এরকম এক পর্যায়ে যেতে যেতে তো আমি বলি যে তুই কে, তুই যদি ভালো কেউ হস বা মানুষ হস তা আমার সামনে, আর যদি মানুষ না হস তাহলে আমার সামনে আয়। তা আসে ও একদম একটা যুবতী, একটা মেয়ে যেরকম ওই রকম, চুলগুলো এলোমেলো, কিন্তু ওর মুখটা দেখা যাচ্ছে না, চুলগুলো দিয়া মুখের সামনে দিয়ে আবছা আবছা বোঝা যাচ্ছে যে মুখের আকৃতিটা একদম নষ্ট করা। তো আমার সাথে কথা বলতেছে, আমাকে বলতেছে যে তুই তো দেখতে অনেক সুন্দর, বা তুই এক মার এক ছেলে, তোর মা বাবা তোর অনেক আদর করে। আমি বললাম ঠিক আছে, আমার সবাই আদর করে, তা এখন তুই আমার কাছে কি চাস? তো বলে আমি তোর কাছে কিছু চাই না, কিন্তু তোর আমার অনেক পছন্দ হয়েছে। তো আমি বলি একটা পছন্দ হয়েছে, তুই হওয়ার মতো একটা আমার একটা জিনিস ভূত, আমি একজন মানুষ, কিভাবে সম্ভব? তো বলে সবই সম্ভব, ইচ্ছা থাকলে সবই সম্ভব। আমি বললাম যে ঠিক আছে, ইচ্ছা থাকলে যখন সবই সম্ভব তাহলে এখন কি করা যায়, সামনের দিকে আগাই। তো বলতেছে যে তোরা আমার অনেক পছন্দ, এরকম কথাবার্তা হয়। তো ছোট মানুষ ছিলাম, অতটা বুঝতে পারি নাই। ওর সাথে একদিন দুই দিন তিন দিন, বিগত 6 দিন ওর সাথে আমার সাথে কথা হয়। 7 দিনের দিন ও আমারে একটা খারাপ একটা প্রস্তাব দেয়। প্রস্তাবটা হচ্ছে ও আমারে বলে আমার শরীর থেকে এক ফোঁটা রক্ত আমি ওকে দিতাম। তো আমি বলি আমার শরীরের রক্ত তুই কেন নিবি, তোর কি দরকার? কয় লাগবে, তাহলে দুইজনের সম্পর্ক নাকি অনেক গভীর হয়। তো আমি বললাম যে না, আমি আমার শরীরের রক্ত আমি তোরে দেবো না, আমি কেন দেবো? ওরা ওরা একটা জিনিস হচ্ছে কি, যদি কেউ মেরে ফেলে, মেরে ফেলার আগ পর্যন্ত রক্তটা নিতে পারবে। যদি একজনের থেকে কোনো একটা কাজের জন্য নেয়, তো তার ইচ্ছার বিরুদ্ধে গিয়া একটা জিনিস নিতে পারবে না। তো বলে এইরকম বলার পর আমি বলি না, আমি আমার রক্ত দেবো না, এখন যদি তোর করার কিছু থাকে তুই কর। এরকম ও রাগ হয় না, আমি রাগ হই, ও রাগ হয় না। রাগ না হওয়াতে ও বলে যে ঠিক আছে, আচ্ছা ঠিক, এখন তাহলে আজকে যাই, আবার কালকে আসবো। এরকম 8ম দিনের দিন থাকে শনিবার। তো ও রাত্রেবেলা আসে আমার সাথে দেখা করতে, আমি বলি যে ঠিক, আমার খিদা লাগছে, আমাকে কিছু খাওয়া। তো এরকম করতে করতে পাকা যে কট বেলগুলো আছে, শরবত খাওয়া যে বেল, ওই বেলটা নিয়ে আসে। বেলটা নিয়ে আসার পরে আমি ঘরের ভিতরে বেলটা যখন নিয়ে আসে, বেলটা ভাঙি। বেলটা ভাঙার পর একবারে পুরা ঘর পাকা বেলের গন্ধে ছেয়ে যায়। তো আমার মামি, আমি মামা মামির লগে থাকতাম, আমার মামি বলে শাওন তুই বেল খাস নাকি, বেলের গন্ধ আসে। আমি বললাম না, আমি বেল কোথায় পাবো, আমি তো বেল এত রাত্রে বেলা বেল কোথায় থেকে আনবো। তো বলতেছে যে বেলের গন্ধ আসতে আসে, আমি হয়তো বা কেউ আশেপাশে বাড়িতে দেখাচ্ছে, আমাদের বাড়ির পাশে একটা বাড়ি ছিল, তো আমি বলছি ওই বাড়িতে হয়তো খাচ্ছে। তো উনি আবার এতটা গুরুত্ব দেয় না, এরকম একদিন দুই দিন যায়, এরকম যায় অনেক কিছু খায়, অনেক কিছুর গন্ধ পায়। বা আমি রাত্রেবেলা একা একা গল্প করি, আমি যে ওর সাথে গল্প করি আমি শুধু শুনতে পারি, অন্য কেউ শুনতে পারে না। তো এরকম ওনার কাছে বিষয়টা অনেক খটকা লাগে। লাগার পরে এই বিষয়টা উনি আমার নানির সাথে শেয়ার করে, শেয়ার করার পরে বলে ঠিক আছে ওনারা এটা পরীক্ষা করব। তো ওই দিনকার রাত্রেবেলা আমার মামা কি করে, আমি যে চৌকিতে থাকতাম, আগে চৌকির সিস্টেম ছিল, ওই চৌকির নিচে আমার মামা আগে থেকেই আসে বসে। তো রাত যখন হয়ে যায় তখন ও আসে, আইসা ওর সাথে আমি কথা বলি। আমি ওরে দেখি কিন্তু মামা তো ওরে দেখতে পারবো না। ওর সাথে আমি কথা বলতেছি, একা একা কথা বলতেছি, তো মামা হঠাৎ করে দাঁড়া যায়, কিরে তুই কার সাথে কথা বলতেছিস, যে কেউ নাই। আমি বলতেছি না, আমি একা একা বিড়বিড় করতেছি। তো মামার মনের ভিতরে একটা ভয় আইসা পড়ে। তো পরের দিন আবার ওই যে এক মানে হিন্দুদের যে পূজা করে বা ইয়া করে ওনাকে ডেকে নিয়ে আসে, নিয়ে আসার পরে বলে যে উস্তাদ দেখেন এরকম তো আমাদের ধর্ম থেকে পাইলাম না, দেখেন আপনি কিছু করতে পারেন কিনা। তো বলে যে ঠিক আছে আমি দেখতেছি। তো উনি ওনার মতো ওনার ধর্মে যা যা করা লাগে উনি ওনার মতো করছে। এই ওনাদের যে মা কালী ছিল ওনার ত্রিশূল বা যে মূর্তিটার থেকে নিয়ে ত্রিশূল নিতে হবে ওই মূর্তিটার চুল, ওই মূর্তিটার থেকে একটু রং, ওই সামান্য একটু রং বা মাটি নিতে হবে, এরকম অনেক কিছু, অনেক সাত আট পদের জিনিস, কাঁচা মাছ আরো অনেক কিছু জোগাড় করে, আস্তা মুরগি এরকম জোগাড় করে। জোগাড় করার পরের দিন আবার এরকম নিয়ে আমাকে নিয়ে বসে যায়। বসার পরে উনি ধ্যানে বসে, ধ্যানে বসার পরে অনেকক্ষণ পর আমার পুরো শরীর ভার হয়ে যায়, মানে আমি আমার এরকম ভার নিতে পারতেছি না, আমার দুই কাঁধ ভেঙে যাবে এরকম অবস্থা। তো হঠাৎ করে তখন আমার হুঁশ ছিল না, এটা পরে আমি আবার আমার বন্ধু বান্ধবের থেকে, এলাকা যারা ছিল তাদের থেকে শুনছি যে ও নাকি আমার উপরে আসে, আইসে বস করে, করার পরে উনি যে ওস্তাদ ছিলেন উনি বলে যে তুই কি জন্য আসছস, কি জন্য ধরছস, যে ওর আমি রক্ত খাবো, অনেকদিন ধরেই চেষ্টা করতেছি, ও এক বাপের এক ছেলে বা এক মার এক ছেলে। তখন বলছে যে তোর যদি ছেলে থাকে, তোর ছেলের যদি কেউ আঘাত করে তুই কি চুপ করে বয়ে থাকবি? বলে না আমি তো চুপ করে বয়ে থাকবো, যে এরকম তুই যে ওর আঘাত করতেছ, ওর মার মুখ, ওর বুকটা তো, ওর মার বুকটা তো খালি হয়ে যাবে, তখন তো তুই পারবি, ওর মা তো চাইলে তো ওরা আনতে পারবে না, এত তো সস্তা না যে একটা মানুষকে হুড়াট করে নিয়ে আসলাম। তো ঠিক আছে বাবা, তোরে মা খালি দোহায় লাগে, তুই ওরে ছেড়ে দে। তো এরকম করে অনেক পর্যায়ে উনি ওনার ধর্মেই কথাবার্তা বলে, বলার পর অনেক কিছু বলে, বলার পর এক পর্যায়ে গিয়ে ও রাজি হয় না, যে না আমি এতদিন ওর পিছে অনেক অনেক কিছু অনেক ব্যয় করছি, ওরা অনেক কিছু খাওয়াইছি, অনেক কিছু করছি, যে ও যে খাওয়ানগুলো খাইছে তাহলে এগুলো ফেরত দিতে হবে। তো এক পর্যায়ে উনি গিয়া পণ্ডিত সাহেব বলে যে না এই খাবার, যে খাবার আমরা খাই এই খাবার তো আমরা বের করতে পারবো না, খাবার কিভাবে বের করবো? তো এক পর্যায়ে গিয়ে বলে যে আচ্ছা ঠিক আছে, এই খাবারের বিনিময়ে তুই কি চাস? তো বলে আমি এই খাবারের বিনিময়ে আমি ওর চাই বা ওর শরীরের রক্ত চাই। যে এখন পণ্ডিত মশাই বলে যে না তোর যদি রক্ত দেয় তুই এই রক্তের সাত পেপ বারবার রক্ত খাবি। তখন বলে না আমি খাবো না, আমি একবার। পরে বলে যে ঠিক আছে তোদের মতো চাঁদ তো আমার জানা আছে, এখন তুই ওরে ছাড়বি কি না ছাড়বি না সেটা বল। বলে না ওরে আমি ছাড়বো না, ও যদি আমার রক্ত দিতে চায় তাহলে আমি ওরে ছেড়ে থেকে চলে যাব, কিন্তু প্রতি বছর এই অমাবস্যা বা পূর্ণিমায় একবার করে ওর থেকে আমি রক্ত নেব। তখন এই পণ্ডিত সাহেব এই ব্যাপারে রাজি হয় না, রাজি না হতে বলে যে ঠিক আছে তাহলে আমি আমার তরিকে ব্যবহার করি। তো অনেকক্ষণ অনেক ওরা আঘাত করার পর বউ বলে ঠিক আছে আমি আপনার কাছে নত স্বীকার হচ্ছি, ও একটা মুরগি একটা পাটা ছাগল আমাকে দিতে হবে। তো ওই সময়টায় পাটা ছাগলগুলো অনেক দাম ছিল, তারপর অনেক কষ্ট করে একটা পাটা ছাগল কেনা হয়, একটা মুরগি একটা পাটা ছাগল আরো কি কি জানি দেওয়া হয়েছিল আনুমানিক সঠিক আমার মনে নেই। তো তারপর এই জিনিসগুলো দেওয়ার পর অনেক দিন যাবৎ মানে এক অমাবস্যা থেকে আরেক অমাবস্যা পর্যন্ত আমার ভালো যায়, কিন্তু অমাবস্যার পরের দিন আমি বিছানা থেকে উঠতে পারি না, হাঁটতে পারি না, খাইতে পারি না, এরকম শরীর হাত পা কালো হয়ে আসে। তো এরকম ওনার কাছে আমি যাই, যাওয়ার পরে বলি যে পণ্ডিত মশাই এরকম এরকম এখন কি করা যায়। তো উনি বলে যে ঠিক আছে আমি দেখতেছি কি করা যায়। তো উনি আবার ধ্যানে বসে, ধ্যানে বসার পরে বলে যে ঠিক আছে তুই কেন আবার আইসস, যে বলে ওর যে রক্তের স্বাদ এখন আমি নিতে পারি নাই, এই জন্য আমি আবার দ্বিতীয়বার আসছি। তো বলে যে দেখ তুই যা যা চাওয়ার আছিল তোর তো তাই তাই দিয়ে দিছি, এখন তুই চলে যা, মানে ওনার ধর্মে বলছে যে ভগবানের দোয়া লাগে তুই চলে যা। যাওয়ার পরে এরকম উনি বলে অনেক কথা বলে, ও বলে যে ঠিক আছে আমি যাব, কিন্তু কোনো না কোনো একদিন আমি আসবো, কোনো না কোনো একদিন আসবো, আইসা ওর সাথে আমার সেদিন ফাইট হবে। তো অনেকদিন হয়েছে, অনেক বছর চলে গেছে, এখনো পর্যন্ত আসেনি, কিন্তু ওই দিনটা আমি এখনো গুনি যে কবে জানি, কবে না জানি আমার উপরে এরকম হামলা হয়, ও বলছে এর পরবর্তীতে যেদিন আমাকে ধরবে হয়তো ও থাকবে নয়তো আমি থাকবো, ও আমার রক্ত নিয়েই ছাড়বে। মানে ও এরকম থেকে তখন থেকে আমার একটা লোভে পড়ে গেছে। তো আমি ওই রকম চিন্তা করি না বা মরণের চিন্তা করি না, একটা জিনিস সহিভাবে মরতে পারলে সবকিছু। তো এই ছিল আমার শেষ ঘটনা। তো আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। তো গত এপিসোডে অনেকেই অনেক কমেন্টস করছিলেন যে এগুলো নাকি কাল্পনিক বা এগুলো বানানো, যে ভাইয়া এগুলো বানানো কিছু না, এগুলো যে আমরা বলি যে আজকে আসছি এগুলা কেউ কোনোদিন বানানো আসবে না, কারণ আমি অনেকটা দূরে থেকে আসি, কেউ চাইবে না নিজের পকেটে টাকা খরচ করে আইসে বানানো গল্প বলে। অনেকেই একটা মেয়ে দেখলাম কমেন্টস করছে যে ভাইয়া এই এরকম মিথ্যা কথা না বললে সত্য কথা বলেন। তো ওনার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে আপনি এরকম সিচুয়েশনে পড়েননি কখনো, যদি পড়েন তখন বুঝবেন। তো সবাই ভালো থাকবেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।
তো ধন্যবাদ শাওন ভাই, এবং শাওন ভাইয়ের কাছ থেকে বেশ কিছু ঘটনা আমরা শুনছিলাম এবং শেষ মুহূর্তে এসে শাওন ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে, যে পুরোটা সময় জুড়ে আপনি চমৎকার কিছু ঘটনা আমাদেরকে শুনিয়েছিলেন। খুব ভালো থাকবেন। এবং একই সঙ্গে আপনাকেও যেটা বলবো যে শাওন ভাইয়ের মতো, বেবি আবার মতো বা হারুন ভাইয়ের মতো করে আপনিও নেক্সট এপিসোডে কিন্তু আসতেই পারেন এখানটাতে। এবং নাবিল নামে একজন একটু আগে আমাদেরকে টেক্সট করছিলেন, আমি অফিয়ারে বসে বসে দেখছিলাম যে আপনার সাথে প্যারানর্মাল ঘটনা, মানে আমার সাথে নর্মাল ঘটনা কখনো ঘটেছে কিনা। আপনারা যদি ফুল স্টুডিও নিয়মিত লিসেনার হয়ে থাকেন তাহলে অবশ্যই জানবার কথাই, তাকে বিভিন্ন এপিসোডে কিন্তু আমার নিজের সঙ্গে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা আমি আপনাদেরকে শুনিয়েছি। একটা ছোট বিষয় বলতে চাই, আমি জানি না যে আসলে ব্যাপারটা কি ছিল, প্রায় মাসখানিক আগের একটা ঘটনা, খুব সম্ভবত তখন প্রায় রাত 11টা কিংবা 11:30টার দিকে ছাদে বন্ধু বান্ধবরা মিলে আড্ডা দিচ্ছিলাম। তারপর যেই জিনিসটা আমরা দেখলাম যে একটা আলোর ছায়া একটা দেয়াল থেকে আরেকটা দেয়ালে হচ্ছে দৌড়ে যেরকম চলে যায় মানুষ, মানে স্পাইডারম্যান যেরকম এক দেয়াল থেকে আরেক দেয়ালে হচ্ছে খুব সহজে খুব ইজিলি দৌড়ে মুভ করতে পারে, আমরা সিনেমাতে বা কার্টুনে আমরা যেরকম দেখি, ওরকম কিছু একটা একটা দেয়াল থেকে আরেকটা দেয়ালে। এবং তারপর যেটা দেখলাম যে এক পর্যায়ে ভ্যানিশ হয়ে গেল জিনিসটা। তো এটা কেন ঘটলো বা কি জন্য ঘটলো জানি না, বাট এই ঘটনার সাথে একটা বিষয় সম্পৃক্ত রয়েছে। আমার একটা ফ্রেন্ড আছে ইনান, তো ইনানের সাথে যেটা ঘটে সেটা হচ্ছে সেই পার্টিতে সেদিন ইনানও ছিল, এবং তার এক সপ্তাহ পর ইনান যখন চিটাগাং যায় এবং চিটাগাংয়ে সে যে বেডরুমটাতে ছিল সেম ওরকম একটা ছায়া এক দেয়াল থেকে আরেক দেয়ালে মনে হচ্ছে খেলা করছে, এবং দুটো ছায়া এক পর্যায়ে একটা ছায়া থেকে ভেঙে দুটো ছায়া ক্রিয়েট হয়। এবং তারপর আমার বন্ধু প্রায় অনেকদিন অসুস্থ থাকে, এবং এইটার কারণ বা ব্যাখ্যা আমরা আসলে জানি না। এবং এরকম করে অসংখ্য ঘটনা কিন্তু অনেকের সাথেই অনেক সময় ঘটে যায়, যে এই ঘটনাগুলো হয়তো বা কখনো বলা হয় নাই বা যেই ঘটনাগুলো হয়তো বা কখনো কারোর সাথে আপনি শেয়ারই করেন নাই। তো সেই ঘটনাগুলো যদি আপনি বলতে চান এখানটাতে, আমি অনুরোধ করব অন্য কোন FM স্টেশন বা ইউটিউব থেকে শুনে আসা ঘটনা এখানে বলার কোনো দরকার নাই। যদি আপনার কাছে এমন কিছু ঘটনা থাকে যেই ঘটনাগুলো আপনি ফেস করছেন কিংবা আপনার কোনো রিলেটিভের কাছ থেকে আপনি শুনতে পারছেন, তো সেই ঘটনাগুলো কিন্তু আপনি বলতে পারবেন আমাদের সাথে বা শেয়ার করতে পারবেন। তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিব, এবং একই সঙ্গে যেটা বলবো, যদি পরবর্তী এপিসোডে আপনি আসতে চান ভূত স্টুডিওতে আপনার ঘটনাগুলো বলতে, মোবাইলের SMS অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। চমৎকার একটা সময় পাস করলাম আজকে সবার সঙ্গে, শুরু থেকে এখন পর্যন্ত যাদের SMS পড়তে পেরেছি বা যাদের কমেন্ট পড়তে পেরেছি অসংখ্য ধন্যবাদ তাদেরকে কমেন্ট করবার জন্য। এমনও হতে পারে যে আপনার কমেন্টটা আজকে হয়তো আমি স্কিপ করে গেছি, মাফ করবেন। আশা করি পরের এপিসোডে আপনাদের পাঠানো টেক্সট কমেন্ট সবকিছু নিয়ে আমরা আবারও ফিরছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চমৎকার একটা সময় কাটলো আপনাদের সঙ্গে, আমার খুব মনে থাকবে আজকের এই দিনটা, এবং আশা করছি আপনাদেরও ভীষণ রকম ভালো লেগেছে। ফিডব্যাকটা সবসময় আমাদেরকে জানাতে ভুলবেন না, facebook.com/jagofm এবং facebook.com/apurbo.fm এই দুটো পেজে।